Korean Fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আপনাদের হরওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনাদের হরওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 170তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে দুটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিয়ে এপিসোডটি শুরু করতে চাই। প্রথম অ্যানাউন্সমেন্টটি হচ্ছে, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে আপনাদের হরওয়ার্ল্ড টিম আসছে খুলনাতে। হ্যাঁ প্রিয় লিসেনার্স, খুলনা এবং বাগেরহাটের আমাদের যেই সম্মানিত লিসেনারগণ রয়েছেন তাদের সাথে দেখা করার জন্য আসছে পহেলা নভেম্বর শনিবার বিকাল 3টায় আপনাদের হরওয়ার্ল্ড টিম আসছে খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজ প্রাঙ্গণে। আপনাদের হরওয়ার্ল্ডের অসংখ্য ঘটনা কিন্তু খুলনা কেন্দ্রিক হয়েছে। খুলনায় আমাদের অনেক লিসেনারগণ রয়েছেন, বাগেরহাটেও কিন্তু রয়েছেন। বাগেরহাটের তাহমিদ আর মাশফিক ভাইয়ের কথা কি আর বলবো, ওনাদের ঘটনা তো অনেকগুলো আমরা ইতোমধ্যে প্রচার করেছি। এছাড়া বাগেরহাটের আরও কিছু ভাই বোনেরা রয়েছেন যাদের ঘটনা আমরা পেয়েছি। আর খুলনার ঘটনা এটা তো আমি অনেক আগে থেকেই প্রচার করছি, বিশেষ করে আপনাদের হরওয়াল যখন যাত্রাও শুরু করেনি তখন থেকে কিন্তু আমি খুলনার ঘটনা বলে আসছি। তাই খুলনার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। বাগেরহাট এবং খুলনার লিসেনারগণ যখন খুলনাতে আসবেন, যেখানে আমরা থাকব, ওনাদের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, সেই অনুভূতিটাই হবে ইনশাল্লাহ অন্যরকম। প্রিয় লিসেনার্স, আর দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা হচ্ছে আগামীকাল ফ্রাইডে স্পেশাল এপিসোড হতে যাচ্ছে আপনাদের সকলের প্রিয় রবি ভাইয়ের পাঠানো দুর্দান্ত কয়েকটি ঘটনা নিয়ে। তো চলুন আজকের এই এপিসোডটি শুরু করব। আপনারা কিন্তু ঘটনা পাঠাতে ভুলবেন না, লিখে বা রেকর্ড করে আপনাদের হরওয়াল বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHOWRWORLDBD আপনাদের হরওয়াল বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আমাদের আজকের এই এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, খুলনায় আমাদের যেই দেখা করার তারিখ বা সময় ভেনু এগুলো এখন পর্যন্ত ঠিকঠাক আছে। বড় ধরনের যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজ আর গ্রুপে তো জানিয়েই দেব, আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে চোখ রাখার অনুরোধ করছি। চলুন ঘটনা শুরু করব। আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশিক এলাহি সাব্বির। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল এই লালপুর উপজেলার দূর দরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে। ঘটনাটি এই সাব্বির ভাই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছ থেকেই শুনেছিলেন। এটি ওই গ্রামের একটি প্রচলিত ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1985 থেকে 1990 সালের মধ্যে। এই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার ছিল একটি বড় পরিবার, তার 5 মেয়ে এবং 3 ছেলে। জমিজমা মোটামুটি ছিল, খুব বেশিও না কমও না। তো আজাদ মিয়া এই জমিজমা চাষাবাদ করেই চলতেন, যেহেতু বড় পরিবার কষ্ট তো হতোই। আর ওনার যেই ছেলেমেয়েরা ছিল এদের মধ্যে সবচেয়ে বড় যে সন্তান তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, তার সাথে ঘটনাটি ঘটেছিল। তো এই যে আব্দুল লতিফ মিয়া, সে যেহেতু পরিবারের বড় সন্তান, বাবা একার কতটুকু কাজ করবে তার তো অনেক কষ্ট হয়ে যায় এত বড় পরিবারের ভরণ পোষণ করতে। এই জন্য আব্দুল লতিফ মিয়া সে মোটামুটি যখন বোঝা শিখেছে, যখন কাজ করার মতো তার বয়স হয়েছে, তখন থেকেই তার বাবার সাথে কাজে যুক্ত হয়ে গেছে। তো এই যে আব্দুল লতিফ মিয়া, এই ছেলেটা বেশ কর্মঠ ছিল। সে বাবার সাথে কৃষিকাজে সহায়তার পাশাপাশি বাজারে একটা দোকানে কাপড় সেলাইয়ের কাজ শিখত। অনেক সময় আমরা দেখি না যে যেই দোকানগুলোতে কাপড় বিক্রি হয়, এই কাপড় বিক্রির দোকানের পাশে কিন্তু একজন সেলাই মেশিন নিয়ে বসে থাকে, কাপড় সেলাই করতে হয় বা এই টাইপের কিন্তু কিছু কাজ কিন্তু হয়ে থাকে সেখানে। তো এরকম একজনের কাছে উনি বসে বসে কাজ শিখছিলেন, টুকিটাকি সেলাই উনি করা শুরু করেছেন। একটা পর্যায়ে তার কাজ শেখা হয়ে যায়, মোটামুটি বছর খানেকের মধ্যে কাজটা এই লতিফ মিয়া আয়ত্তে নিয়ে এসেছিলেন। এরপর উনি পুরনো একটি সেলাই মেশিন কিনে নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় চোপড় সেলাই করতেন। পাশাপাশি কৃষিকাজ তো আছেই, তবে অভাব অনটনের শেষ ছিল না। আগে কিন্তু জমি জমা যার যত বেশি, এই জমি জমাগুলো দেখাশোনা করতে তার পেরেশানিও তত বেশি ছিল। আর জমি জমা বেশি থাকলেই যে অনেক ফসল পেত তা কিন্তু না, বিশেষ করে গ্রাম অঞ্চলে ওই 1985 থেকে 90 সালের মধ্যে যে সময়টা, তখনও কিন্তু গরু দিয়ে হাল চাষ করা হতো, ট্রাক্টরগুলো কিন্তু তখনও ব্যাপকভাবে পৌঁছায়নি, যার কারণে তার যতটুকু জমি ছিল এই জমিগুলো থেকে খুব বেশি ফসল এই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া ফলাতে পারতেন না। এটা একটা বড় সমস্যা ছিল। আর ওই বিদ্যুৎবিহীন ওই সময়ের ওই গ্রামে তখন সন্ধ্যার পরে কিন্তু নেমে আসত এক ধরনের নিস্তব্ধতা, যেটা ওই সময়ের বাস্তবতায় যারা ফিল করতে পারবেন তারা বুঝতে পারবেন, এখনকার বাস্তবতায় এটা ফিল করাটা বেশ কঠিনই হয়ে যায়। এখন অনেকে বিশ্বাসই করতে চায় না সন্ধ্যার পরে মানুষ ঘুমিয়ে যেতে পারে, কিন্তু ওই সময়ের বাস্তবতায় এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো ঘটনা যখন ঘটে সময়টা গ্রীষ্মকালের প্রচন্ড এক গরমের সিজন, গ্রীষ্মকালে কিন্তু মাঝে মাঝে এমন গরম পড়ে, টানা গরম পড়তে থাকে, অবস্থা খারাপ হয়ে যায়। আবার যখন বৃষ্টি হয় তখন পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যায়। এই যে লতিফ মিয়া সে ঘরে শুয়ে আছে, গ্রামে তো আর বিদ্যুৎ নাই যে বৈদ্যুতিক পাখা চলবে, বাতাস লাগবে, সে হাতে একটা হাত পাখা নিয়ে একটা মাদুর আর বালিশ নিয়ে চলে যায়। তাদের বাড়ির পাশে একটা বাগান রয়েছে, সেখানে বেশ কয়েকটা লিচু গাছ ছিল, আম গাছ ছিল, তো এই লিচু গাছের নিচে সে চলে যায়। চিন্তা করলো যে ওখানে যে ঝিরিঝিরি বাতাস হবে ওইটার নিচে একটু ঘুমাই, ঘরে একদমই ঘেমে একাকার হয়ে যাচ্ছে, বুক পিঠ ঘেমে একদম একাকার, কোনোভাবেই ঘুমানো যাচ্ছে না। তো লতিফ মিয়া যে আগে কখনো এরকম ভাবে যায় ঘুমায় নাই তা কিন্তু না, গরম পড়লে সে চলে যেত, তবে অসহনীয় গরম না পড়লে সে সাধারণত যেত না। রাতের বেলা একা একা লিচু গাছের নিচে ঘুমানো এটা তো ভয়েরই ব্যাপার বলতে হবে, কিন্তু লতিফ মিয়ার মধ্যে ভয় ডর কিছুটা কমই ছিল তার বয়সী অন্যান্য ছেলেপেলেদের থেকে। তো লতিফ মিয়া তো চলে গেছে, প্রচন্ড গরম যেহেতু ওই রাত্রে পড়েছে, তো শুয়ে আছে আধো ঘুম আধো জাগ্রত অবস্থা, হাত পাখা দিয়ে বাতাস করছে, কারণ তখন এত গরম পড়েছে সে চিন্তা করলো যে লিচু গাছের নিচে আসলাম একটু বাতাস খাবার জন্য, এখানেও গাছের পাতাগুলো মনে হচ্ছে নড়ছে না, মানে বাতাসই নেই, হয় না এরকম অনেক সময় গাছের পাতাও নড়ে না, এরকম কিন্তু সিচুয়েশন থাকে। তো ওরকম একটা সিচুয়েশন ছিল, হঠাৎ করে মনে হলো যে কেউ একজন আলো নিয়ে চলে এসেছে এই লিচু গাছের এই দিকটাতে। কিন্তু আলো নিয়ে যে চলে এসেছে হঠাৎ করে তার কাছে মনেও হয় যে আলোটা তো উপর দিক থেকে আসছে, সাইড থেকে তো না, মানুষ যদি আলো নিয়ে চলে আসে তাহলে তো সাইড থেকে আসবে, কিন্তু উপর থেকে আলো আসছে কেন, চাঁদের আলো তো এরকম হওয়ার কথা না। তখন সে উঠে দেখার চেষ্টা করে যে ঘটনাটা কি, আলো আসে কোত্থেকে। সে যখন এই আলোর উৎস খোঁজার জন্য চেষ্টা করেছে, বেশিক্ষণ চেষ্টা করতে হয় না, কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পায় ঘটনাটা কি, আর তখনই এই লতিফ মিয়া প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে দৌড়ে সে বাড়ির ভেতরে চলে যায়। ঘটনাটা যে কি ঘটছে অ্যাকচুয়ালি কি ও কিন্তু প্রথম দিকে বোঝে নাই, শুধু দেখেছে একটা আলো, এটা দেখেই সে দৌড়ে চলে গেছে। বাড়ির কাউকে তো কিছু বলে নাই ওই সময়। বেশ কয়েকদিন পার হয়ে যায়, লতিফ মিয়া অনেকটা ভুলেও যায় বিষয়টা। সপ্তাহখানেক পর আবার এক রাতে প্রচন্ড গরম পড়েছে, লতিফ মিয়া সেই লিচু গাছের নিচে চলে গিয়েছে ঘুমানোর জন্য। তো এবার আর ঘুমায় নাই, কোনোভাবে ঘুম আসছিল না, সে শুয়ে শুয়ে ওই হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছে। এমন সময় হঠাৎ করে দেখে লিচু গাছটির চতুর্দিকে আলোকিত হয়ে গেছে, মনে হচ্ছে একদম দিনের মতো আলো হয়ে গেছে। লতিফ মিয়া এইবার দৌড়ে না পালিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে যে ঘটনাটা কি, এই আলোর উৎসটা কি। চোখ ধাঁধিয়ে যাচ্ছে ওই আলোর উৎসের দিকে তাকিয়ে, সূর্যের মতো কিছু একটা জ্বলছে। তো কিছুক্ষণের মধ্যে ওই আলোটা তার চোখে সহনীয় হয়ে যায়। সে খেয়াল করল যে আরে এটা তো একটা মেয়ে, এই মেয়ে একটা সাদা কাপড় পরে আছে, সেই সাদা কাপড় থেকে এইরকম উজ্জ্বল আলো ছড়াচ্ছে, আর ওই মেয়েটা লিচু গাছের একটা ডালে বসে আছে। লতিফ মিয়া তো অবাক যে এই মেয়েটা কোত্থেকে আসলো। এই মেয়েটা কিন্তু আর দশটা স্বাভাবিক যেই মেয়ে হয় ওই রকমই, মানে সে যে একদম অপরূপা সুন্দরী, চোখ ধাঁধানোর মতো সুন্দরী এরকম না, মানে সাধারণ আট দশটা সুন্দরী মেয়ে যেরকম হয় ওই রকম। ওই মেয়েটা লতিফ মিয়াকে দেখে ফেলে। লতিফ মিয়াকে দেখার পর লতিফ মিয়াকে বলে যে লতিফ মিয়া ভয় পাবার কোনো কারণ নাই, তুমি তোমাকে দেখে ফেলছ, সেদিন দৌড়ে পালিয়ে গেছিলা, তো তাতে কোনো সমস্যা নাই। তুমি যে আমাকে দেখেছ তুমি কাউকে বলো না, যেহেতু সেদিনের কথা কাউকে বলো নাই, আজকেও কাউকে কিছু বলার দরকার নাই, আমি আসি মাঝে মাঝে এখানে, এসে বসি, বিশ্রাম নেই, আবার চলেও যাই। রাতের বেলা তো এখানে কেউ আসে না, তো যেহেতু গরম পড়েছে এই জন্য তুমি আসছিলা, আমিও এই বিষয়টা নিয়ে কাউকে বলবো না, আমার সম্প্রদায়ের কাছে তুমিও কাউকে বলো না, আর তোমার বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি, অনেক কষ্ট হয় তোমার এবং তোমার বাবার এত বড় সংসার, আল্লাহর কাছে দোয়া করব যেন তোমাদের সংসারে আল্লাহ তাআলা বরকত দান করেন। তো লতিফ মিয়ার সাথে কিছু সাধারণ কথাবার্তা হয় আর কি। এরপর লতিফ মিয়াকে ওই মেয়েটা বলে তুমি এখন চলে যাও, আমাদের কাছে বেশিক্ষণ থাকতে হয় না, বেশিক্ষণ থাকলে মানুষের কিছুটা ক্ষতি হয়। তো লতিফ মিয়া বাড়িতে চলে যায়, এ বিষয়ে বাড়িতে কারোর সাথে কোনো কথাও বলে না, কিছুই বলে নাই এটা নিয়ে। তো দেখা গেল যে এরপর থেকে আল্লাহর রহমতে আয় রোজগারে বরকত হলো, তাদের ফসলেও ভালো বরকত হলো আল্লাহর রহমতে, আস্তে আস্তে পরিবারের যেই তীব্র অভাব অনটন এটা কমে আসলো, একটা মধ্যম পর্যায়ে চলে আসে। তো লতিফ মিয়া সবসময় ওই গাছের নিচে যেত, বিষয়টা এরকম না, মাঝে মাঝে যেত যখন গরম পড়ে, মানে ওই পরিটাকে দেখার জন্য সে শখ করে যে ওইখানে যায়, বিষয়টা এরকম না, আর যখন যায় তখন তার সাথে দেখা হয়, সাধারণ কিছু কথাবার্তা হয় অল্প সময়, এরপর লতিফ মিয়া চলে আসে এরকমই। এর মধ্যে হয় কি, এক রাতে ওই গ্রামেরই একটা দুষ্ট লোক যার নাম হচ্ছে খলিল বিহারী, তাকে সবাই খলিল বিহারী নামেই চেনে, তো এই লোকটা হয়তো বা কোনো একটা কারণে ওই দিক দিয়ে আসছিল। যেই রাত্রে এই পরিটার সাথে লতিফ মিয়া কথা বলছিল, এই খলিল বিহারী উনি নিজেও কিন্তু একজন কৃষক, আর কবিরাজিও করে সে, কবিরাজ হিসাবে নাকি তার বেশ কুখ্যাতি ছিল, সুখ্যাতি বলবো না কুখ্যাতি ছিল, কারণ সে কালো জাদুটাই বেশি করত। তো লতিফ মিয়াকে দেখে যে কোনো কিছুর সাথে বিড়বিড় করে কথা বলছে, আর ওই দিকটা আলোকিত হয়ে আছে, যখনই এরকম আলোকিত হওয়া সে দূর থেকে দেখেছে, সে কিন্তু ওই পরিটাকে দেখে নাই, শুধু আলোকিত হওয়া দেখেছে, তাতেই কিন্তু এই দুষ্টু কবিরাজ বুঝে গেছে ঘটনাটা কি। সে ওই দিকটাতে এগিয়ে আসা যখন শুরু করেছে, তখন ওই পরিটা নাকি লতিফ মিয়াকে বলে যে লতিফ তুমি তাড়াতাড়ি বাসায় যাও, আমি চলে যাচ্ছি, এই বলেই দ্রুত ওই পরিটা চলে যায় ওখান থেকে। আর তখনই ওই খলিল বিহারী ওখানে চলে আসে, এসে বলে লতিফ তুই কার সাথে কথা বলতেছিলি রে, এখানে যে একটু আগে অনেক আলো দেখলাম, কিসের আলো? তো লতিফ বলে না 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 কই না তো, আমি তো কোনো আলো দেখি নাই, আপনি কোথায় আলো দেখলেন? এই বলে সে আমতামতা করে কথা এড়িয়ে দৌড় দিয়ে বাড়ি চলে গেল, এক দৌড়ে বাড়ি চলে গেছে। এখন এই যে খলিল বিহারী, এই খলিল বিহারী তো বুঝতে পারছে যে এই লতিফ মিয়ার সাথে কোনো ভালো শক্তিশালী পরির কথা হয়, তখন সে একটা দুষ্ট বুদ্ধি আটতে থাকে। এরপরে হয় কি, লতিফ মিয়া কিন্তু মাঝে মাঝে গিয়েছে ওই লিচু গাছের ওখানে, তবে যখন কথা বলেছে তখন কোনো আলোকিত হয় নাই, মানে একটা ছায়া অবয়বে ওই পরীটা আসছে এবং ওই পরীটা বলছে যে আমি আর আলোকিত অবস্থায় এখানে আসতে পারবো না, কেননা একটা দুষ্ট লোক আমাদেরকে দেখে ফেলেছে, আর এখানে আমি সবসময় আসি না, মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জন্য আসি। লতিফ, তুমি সাবধানে থেকো, তো এরকমটা বলে। এখন এই যে লতিফ মিয়া, তার তো বয়স বেশি না, কিশোর বয়স, সে আর কি বোঝে আর এসবের। সে সাবধানে থাকা বলতে বুঝিয়েছে যে এই খলিল বিহারীর সাথে যেন কথাবার্তা কম বলা হয়, খলিল বিহারী তাকে দেখে ফেলে কথা বলা অবস্থায়, এরকম পরিবেশে যেন এই লতিফ মিয়া না যায়, এমনটাই পরি বোঝাতে চেয়েছে। এরকম সপ্তাহখানি কেটে যায়, এরপরে দেখা যায় যে হঠাৎ করেই এই লতিফ মিয়ার বেশ মারাত্মক অসুস্থতা শুরু হয়ে যায়। এমন অসুস্থতা, সে কোনো কিছু খেতে পারে না, তার শরীরে মনে হচ্ছে যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, এরকম আস্তে আস্তে সে এতটাই শুকিয়ে পড়ে আর রোগা হয়ে যায়, তার কোনো মাংসই আর শরীরে অবশিষ্ট ছিল না বলতে হবে, হাড়গুলো গোনা যেত। আর সবসময় সে চিৎকার করে কান্না করত, আর সে যখন কান্না করত, এই কান্নার শব্দটা ছিল বেশ অদ্ভুত। অনেকগুলো বাদুর যদি এক জায়গা হয়ে কিচির মিচির করে, যেরকম শব্দ হয় ওই রকম শব্দ নাকি হতো। আর মাঝে মাঝে সে বিড়ালের মতো করে আওয়াজ করত, বিড়ালের মতো মিউ মিউ, বিষয়টা এরকম না, বিড়াল যখন কিছুটা গর্জন করে, এক ধরনের আওয়াজ করে, ওই রকম, যখন বিড়াল রেগে থাকলে এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ। লতিফ মিয়ার বাবা, উনি তো ওনার সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছেন চিকিৎসা করার জন্য, একটা পর্যায়ে জমি জমা বিক্রি করে বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেক টেস্ট করিয়েছেন ওই সময়ের প্রেক্ষাপটে, কিন্তু কোনো রোগ ধরা যায়নি। অনেকদিন রাজশাহী মেডিকেল কলেজে লতিফ মিয়া ভর্তি ছিল, কিন্তু ডাক্তার কিছুতেই বলতে পারে না যে লতিফ মিয়ার আসলে রোগটা কি। এক বছর এভাবে পার হয়ে যায়, এই এক বছরের মধ্যে বিশেষ করে হঠাৎ করে যখন লতিফ মিয়ার অসুস্থতা শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু ওই পরির সাথে দেখা হওয়া, কথা হওয়া বন্ধ হয়ে যায়। এরপর চাঁপাইনবাবগঞ্জের একজন হুজুরের সন্ধান পান লতিফ মিয়ার পরিবার, সেই হুজুরের কাছে লতিফ মিয়াকে নিয়ে যাওয়া হয়। হুজুর সবকিছু দেখে শুনে বলেন যে অনেক দেরি হয়ে গেছে, একে চিকিৎসার মাধ্যম দিয়ে বাঁচানোর আর কোনো উপায় নাই, আল্লাহ যদি নিজ হাতে তাকে বাঁচান, হায়াত বৃদ্ধি করেন, তাহলে সম্ভব, কারণ ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদু করতে ব্যবহার করা হয়েছে একটি জীবিত বিড়ালকে। প্রথমে এই বিড়ালটিকে জবাই করা হয়েছে, এরপর বিড়ালের শরীরে কয়েক হাজার সুই বিঁধিয়ে দেওয়া হয়েছে, এরপর এই বিড়ালটিকে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এটা ভয়ঙ্কর এক টাইপের বান মারা, আর এটা অনেক আগে করা হয়ে গেছে, যখন করা হয়েছে তখন যদি ওই বিড়ালটি পাওয়া যেত, তখন হয়তোবা এই বানটা কাটানো যেত, কিন্তু এই সময়ের মধ্যে তো ওই বিড়ালটা একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই সেটাকে আর পাওয়া যাবে না, তাই কোনো রুগিয়াতে একে ভালো করা খুবই দুরূহ ব্যাপার। আর এই জ্ঞানটা আমার জানা নাই যে এই ধরনের বান কাটানোর জন্য আমি কোন ধরনের রুকিয়া ব্যবহার করব। আমি যতটুকু জানি আমি চেষ্টা করছি, তবে আমার ধারণা যে কে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুর আরো কিছু তথ্য বলেন, কারণ বাড়ির লোক তো আসলে জানতো না ঘটনাটা কি, এই যে পরীর সাথে দেখা হওয়া, খলিল বিহারীর সাথে দেখা হওয়া, এটা তো বলতো মানে এটা তো লতিফ মিয়া বলে নাই বাড়ির কাউকে, এই বিষয়টা একদম সে চুপচাপ ছিল এই বিষয়টা নিয়ে। ওই হুজুর বলেছিলেন যে মূলত একে বান মারা হয়েছে একটা শক্তিশালী পরীকে বন্দী করার জন্য, কিন্তু এই কাজে ওই তান্ত্রিক সফল হয় নাই, ওই পরীটা যেন এই খলিল মানে এই যে লতিফ মিয়া তার কাছে আসতে না পারে, এই জন্য একটা বিশেষ বন্ধনী খলিলের উপরে দেয়া হয়েছে, আর ওই বাড়ির চতুর্দিকেও একটা বন্ধনী দেয়া হয়েছে। হুজুর কি করেছেন, উনি ওইটা কেটে দিয়েছেন, অর্থাৎ রুকিয়া করে ওই বন্ধনীটা কেটে দিয়েছেন যেটা লতিফ মিয়ার উপর করা হয়েছে, আর ওই বাড়ির বন্ধনীটাও কেটে দিয়েছেন। তবে উনি বলেছেন যে এটা কেটে খুব বেশি লাভ হবে না, মূল সমস্যা থেকেই যাবে। কে জাদু করেছে এই বিষয়টা কিন্তু বলতে ওই হুজুর অস্বীকৃতি জানান যে এটা বলা যাবে না। অনেক চাপাচাপি করলেও হুজুর এটা বলেন নাই। লতিফ মিয়াকে যখন বাড়িতে নিয়ে আসা হয় এরপর ওই পরিটা সে এসেছিল রাতে। ওই পরিটা আসে, আসার পর ওই পরিটা সব কথা খুলে বলে যে মূলত ওই খলিল বিহারী এই ভয়ঙ্কর কাজটি করেছে, আর এই কারণে ওই পরিটাও কোনোভাবেই সে লতিফ মিয়ার সাথে দেখা করতে পারেনি। লতিফ মিয়াকে দিয়ে ওই পরিটাকে বশ করার একটা চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই সে সমর্থ হয়নি, কারণ এত বড় বিদ্যা বা এত বড় তান্ত্রিক বিদ্যা সে অর্জন করে নাই যাতে করে সে ওই পরীকে বশ করতে পারবে। সে মনে করেছিল খুব সহজে কাজ হয়ে যাবে কিন্তু সেটা হয়নি। ওই পরী লতিফ মিয়ার কাছ থেকে বিদায় নেয়, এই বলে বিদায় নেয় যে লতিফ তোমার সাথে আমার দেখা হওয়াটা আসলে তোমার জন্য ক্ষতি হয়েছে, তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে আজকে তোমার এই পরিণতি বরণ করতে হতো না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে পারতাম যদি ঠিক সময় তোমার সাথে আমি দেখা করতে পারতাম, কিন্তু আল্লাহ সেটা চান নাই, আমার আওতার বাইরে চলে গেছে। তোমাকে নিয়ে আমি আমার গোত্রের সাথেও কথা বলেছি, তারাও বলেছে যে এটা এখন আর করা সম্ভব না, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমাকে ক্ষমা করো। আর এই বিষয়টা তখন প্রকাশের অনুমতি দেয়া হয়, অর্থাৎ লতিফ মিয়া যেন পরিবারকে এই বিষয়টা প্রকাশ করে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, ওই পরির বিষয়টা আরো ডিটেলসে যেন প্রকাশ করে, এই বিষয়ে পরি অনুমতি দেয়। এরপর লতিফ মিয়া পরিবারের কাছে সব কথা খুলে বলে। পরিবার থেকে কিন্তু ওই খলিল বিহারীকে ধরা হয়েছিল, খলিল বিহারী সব কথা অস্বীকার করে। এখন এটা তো কোনো প্রমাণ নাই, বিচার সালিশ করে তো লাভ নাই, যার কারণে ওই খলিল বিহারী কোনো কিছু করা যায়নি। অল্প কিছুদিনের মাথায় লতিফ মিয়ার মৃত্যু হয়। পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে। আর আশিক ইলাহি সাব্বির ভাই যতটুকু জানিয়েছেন যে এই যে খলিল বিহারী উনি নাকি এখনো বেঁচে আছেন, তার বয়স এখন 107 বছরেরও বেশি। তবে উনি যে এই লতিফ মিয়াকে কালো জাদু করেছিলেন এটা উনি ওই সময় স্বীকার না করলেও এখন সেটা স্বীকার করেন। তিনি এখন অনুশোচনা করেন তিনি যে কাজটি করেছেন সেটা অন্যায় করেছেন। আর বিগত এক যুগেরও বেশি সময় ধরে খলিল বিহারী অসুস্থ, তার শরীরেও হাড় ছাড়া মাংসের কোনো উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। উনি আফসোস করেন তার কাজের জন্য। খলিল বিহারী তো বেঁচে আছেন, এত বছর আল্লাহ ওনাকে হায়াত দিয়ে রেখেছেন। সাধারণত আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেখি যে এই যে কবিরাজ সেও মারা গেছে বা এরকম কিছু একটা হয়েছে, কিন্তু না, এখন পর্যন্ত খলিল বিহারী জীবিত আছেন। আর লতিফ মিয়ার মা বাবা তারা জীবিত না থাকলেও তার ভাই বোনেরা এখনো জীবিত আছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আশিক এলাহি সাব্বির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এটা বলতে পারছি না, তবে শিক্ষণীয় একটি ব্যাপার বলে আপনাদের কাছে মনে হয়েছে। আসলে এই কারণে শিক্ষণীয়, আমরা সুপার ন্যাচারাল এন্টিটি যেগুলো এগুলোর প্রতি অনেকেই আগ্রহ দেখাই, এই আগ্রহগুলো খুব একটা বেশি আসলে ভালো হয় না, অধিকাংশ ক্ষেত্রেই এটা পরিণতি খারাপই হয়। লতিফ মিয়া উনি আসলে অল্প বয়স্ক ছিলেন, ওই সময় ওইরকম পরিণত বয়স্ক মানুষের মতো চিন্তা উনি করতে পারেন নাই, আর এই ধরনের একটা বিপদ যে হয়ে যাবে এটা তার পরিবারও বুঝতে পারেনি। তারা যদি শুরুতেই বুঝতে পারত, শুরুতেই যদি ভালো কোনো হুজুরের কাছে নিয়ে যেতেন তাহলে হয়তো বা খুব দ্রুত এটা সমাধান করা যেত। আল্লাহ তার মৃত্যু ওভাবেই লিখে রেখেছিলেন, এই কারণে এটা হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা ইদানিং বেশ কিছু নিউজ দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে কবরের হাড় চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক জাদুকররা মানুষকে টাকা দিয়ে মূর্তির মাথা ভেঙে নিয়ে আসা, কবর থেকে হাড় চুরি করে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা করাচ্ছেন, এরকম অনেকগুলো নিউজ এসেছে। মানিকগঞ্জের ঘিওর ওই ধরনের ঘটনা ঘটেছে। তারপর পাবনাতেও কবর থেকে লাশের হাড় চুরি হয়ে যাচ্ছে। এছাড়া মেডিকেলে মানুষের কঙ্কাল তো লাগে, এই কারণেও কিন্তু কঙ্কাল চুরি হয়, এটাও একটা কারণ। কিন্তু জাদুবিদ্যার প্রয়োগটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে ইদানিং। জাদুর কারণে এত মৃত্যু হচ্ছে যেটা আমরা বুঝতেও পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেলফ রুকিয়া যেগুলো, মানে নিজে নিজে যে রুকিয়াগুলো করা যায়, এগুলো আমরা শিখে নেব ইনশাল্লাহ, তাতে করে আমরা অনেকটাই সেফ থাকতে পারব আল্লাহ যদি চাহেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, বাংলাদেশে নদী মাতৃক যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে অন্যতম বরিশাল, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, এগুলোই তো এখন না হয় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে ওই এলাকাগুলোর মানুষের যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল আপনারা একবার ভাবুন। মানুষের জীবনযাত্রা কতটা কঠিন ছিল, মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে আনা নেওয়া করাটা কতটা কঠিন ছিল, কত মানুষ কোন ধরনের চিকিৎসা না পেয়েই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এখন তো অনেক উন্নত হয়েছে, তবুও কিন্তু ওই সমস্ত এলাকাগুলোর মধ্যে নৌকা বহুল প্রচলিত একটি যোগাযোগের মাধ্যম। এখনও কিন্তু বেশ কিছু উপজেলা রয়েছে যেখানে নদীপথেই যাতায়াত করতে হয়। আজ থেকে প্রায় 100 বছর আগে ওই এরিয়াগুলোতে কিরকম ঝোপ জঙ্গল ছিল চিন্তা করুন একবার। সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু রয়েছে, আমরা বেশ কিছু ঘটনা ইতোমধ্যে পেয়েছি, আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই রিলেটেড ঘটনা পূর্বে যারা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটি একটা ভিন্ন মাত্রা পাবে, আর যারা পূর্বে কখনো শোনেননি তাদের কাছে ভয়ঙ্কর রোমহর্ষক বলে মনে হবে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাব্বির ফকির। ওনার বাড়ি বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে। উনি লেখাপড়া করছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষে। ঘটনাটি উনি পেয়েছেন ওনার ছোটবেলার বন্ধু গোলাম রাব্বি ফকির ভাইয়ের কাছ থেকে। এই গোলাম রাব্বি ফকির ভাই কিন্তু মাছ ধরায় দুর্দান্ত পারদর্শী। মাছ ধরা রিলেটেড আমাদের একটি ঘটনা যেটা প্রায় 2 বছর আগে আমরা প্রচার করেছিলাম অশরীরীর প্রতিশোধ শিরোনামে, এই ঘটনাটি যখন গোলাম রাব্বি ফকির ভাইকে সাব্বির ফকির ভাই শোনান, তখন এই গোলাম রাব্বি ফকির ভাই আমাদের চ্যানেলের একজন নিয়মিত লিসেনার হয়ে যান, আর উনি মূলত এই ঘটনাটি প্রচারের জন্য দিয়েছেন সাব্বির ফকির ভাইয়ের কাছে। এই যেই গোলাম রাব্বি ফকির ভাই, ওনাদের বাড়িটা ফকির বাড়ি নামে পরিচিত। ওনাদের বাড়ির পাশেই আরেকটা বাড়ি রয়েছে যেটা পুরান বাড়ি নামে পরিচিত ওই এলাকায়। তো ওখানে ওনার বাবার দাদা যিনি আর কি, তিনি বসবাস করতেন, যার নাম হচ্ছে হোসেন ফকির। তো আমরা এই হোসেন ফকিরকে দাদা বলেই সম্বোধন করব, হোসেন দাদা বলে। তো ওই সময় তো ওনারা ওই বাড়িতে থাকতেন, এখন তো আর থাকেন না। তো এই হোসেন দাদার একদিন বরিশাল আদালতে একটা হাজিরার ডেট ছিল। তো এটা কি জমিজমা সংক্রান্ত হাজিরার মামলা নাকি অন্য কোনো মামলা, এটা অবশ্য জানা যায়নি। তো ওই সময়ে যে আগলঝাড়া উপজেলা, এই উপজেলায় আরো একজনের হাজিরার ডেট পড়ে যায়, যিনি আবার এই হোসেন দাদার পূর্ব পরিচিত ছিলেন। তো আগে থেকেই বলা ছিল যে কিভাবে ওনারা যাবেন আর কি, একসাথে যাবেন, একসাথে আসবেন, কারণ যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, খুবই নাজুক অবস্থা, সে আজানের আগে রওনা দিতে হবে। তো আগলঝাড়া থেকে গৌর নদী উপজেলাতে আসতে হবে, ওই সময় তো আসলে ওই আগলঝাড়া উপজেলা এগুলো ছিল না, বর্তমান যে গৌর নদী উপজেলা, এই বর্তমান আগলঝাড়া উপজেলাটা গৌর নদী উপজেলার একটা অংশ ছিল বলে জানিয়েছেন সাব্বির ফকির ভাই। তো বরিশালে যাবার জন্য প্রথমে আগে ওনাদের এই বাকাল গ্রাম থেকে হেঁটে গৌর নদীতে যেতে হবে, যা প্রায় 10-12 কিলোমিটার পথ। এই পথে কোনো ধরনের কোনো যানবাহন পাওয়া যায় না, পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে। সেখান থেকে নৌকায় করে বরিশালে যেতে হবে, যা প্রায় 35-40 কিলোমিটার। গৌর নদীতে গয়না নৌকা নামে এক প্রকার নৌকা পাওয়া যেত, ওই নৌকায় করেই বরিশালে যেতে হতো। আর গয়না নৌকার কারণেই ওই জায়গাটার নাম হয়ে গেছে গয়নাঘাটা, যেটা এখনো রয়েছে। তো ওরা তো খুব ভোরে রওনা করেছিলেন, তাদের পরিকল্পনা মতো ওনারা দুপুরের আগেই বরিশালে পৌঁছে যান। বরিশাল অঞ্চলের দূর দূরান্ত থেকে মানুষজন অনেক কষ্ট করে সময় নিয়ে আসতেন দেখে ওই সময় কোর্ট কিন্তু দেরিতে বসত, দুপুরের দিকে বসত, কারণ অনেক মানুষ আসবে। সকাল সকাল বসলে তো অনেক মানুষ হাজিরা মিস করবে, এই জন্য বিচারক দেরিতে বসতেন ওই জায়গার বাস্তবতায়। তো ওনারা দুপুরের আগেই বরিশাল পৌঁছে গেছেন। এরপর কোর্টের কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। গৌর নদী আসতে আসতে রাত তখন আনুমানিক 11টা বেজে যায়। ওই সময় প্রেক্ষাপটে, আজ থেকে প্রায় 100 বছর আগের প্রেক্ষাপটে, রাত 11টা মানে কত রাত নিশ্চয়ই আমরা অনুমান করতে পারছি। তো গৌর নদী থেকে ওই আগল ছাড়া তাদের একসাথে আস্তে আস্তে রাতটা 1টা বেজে যায়। এখন হোসেন দাদার বাড়ি যেটা, আর ওই যে আর একজন যিনি দাদা উনি সাথে গিয়েছেন, এই দুইজনের বাড়ি তো দুই দিকে। যিনি সাথে ছিলেন তার বাড়ি কিন্তু অনেকটাই আগে, তো উনি তো ওনার বাড়িতে চলে যাবেন, আর হোসেন দাদাকে অনেকটা পথ একাই আসতে হবে। তো ওই দাদা বলেছিলেন যে হোসেন তুমি থেকে যাও, রাতটা থেকে যাও, সকালে যাও, অনেক রাত হয়ে গেছে। তো হোসেন দাদা নাকি বলেছিলেন যে না, সকালে জমিতে কাজ আছে, বাড়িতে যেতেই হবে রাতের বেলা। তো ওই দাদা হোসেন দাদাকে বিদায় দেন, হোসেন দাদা একাই বাড়ির দিকে রওনা করেছেন। তো বর্তমানে আগলঝাড়া থেকে বাকালের যে রাস্তা, তখন সেই রাস্তা ছিল না। তখন রাস্তার দুপাশে ঘন বাগান, পুরনো মন্দির, এটা ছিল যে মন্দিরটা নাকি এখনো আছে। তো ওই বাগানের ওখানে নাকি অনেকেই ভয় পেয়েছেন। তো দাদা কিন্তু সে কথাটা জানতেন। হাঁটতে হাঁটতে সেই বাগানের ওইখানে যখন উনি এসেছেন, তখন পেছন থেকে নাকি গম্ভীর স্বরে কেউ ডাক দেয়, হে হোসেন এত রাতে কই যাস। তো দাদা এই ডাক শুনেই বুঝতে পেরেছেন এটা অস্বাভাবিক কিছু। তো দাদা পেছনে না তাকিয়েই উত্তর দেয়, মানে আঞ্চলিক ভাষায় শামক মই যাই, অর্থাৎ সামনের দিকে যাই। এটা বলে দাদা সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে দাদা পেছনে ঠাস করে একটা আঘাতের ব্যথা অনুভব করেন, ঠাস করে শব্দ হয়। উনি আর পেছন দিকে তাকান নাই, উনি ব্যথা তো পেয়েছেন, দৌড় দিয়েছেন বাড়ির দিকে, এক দৌড়ে উনি বাড়ি পৌঁছে যান। প্রতিমধ্যে আর কোনো ভয়ের ঘটনা ঘটে না, তবে বাড়িতে পৌঁছেই উনি চিৎকার দিয়ে সবাইকে ডাকাডাকি করেন। উনি কিন্তু জ্ঞান হারান নাই, দাদা খুব সাহসী মানুষ ছিলেন। তো দাদার মা ওনার জন্য অপেক্ষা করছেন, এত রাত হয়ে গেছে আসছে না ছেলে। পরে তার মাকে বলছে যে মা দেখো তো পিঠে কি হয়েছে। তো তখন দাদার মা কুপির লাল আলোতে যখনই পিঠের একটা ক্ষত দেখেছেন, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হওয়ার কথা ছিল হোসেন দাদার, কিন্তু তার মাই অজ্ঞান হয়ে গেছে। তো দাদা নিজেই তার মাকে পানি ছিটা দিয়ে হুশ ফিরান। পরে জিজ্ঞেস করে কি মা তুমি কি দেখলা, এত ভয় পাইলা কেন, অজ্ঞান হয়ে গেলা। তখন তার মা বলে বাবা রে তোরে তো চাডা পিসাছে চাডা দিছে রে, চাডা মানে ওই যে চাটা, চয়কার টয়কার চাটা, অনেক সময় আঞ্চলিক শব্দে চাডা বলা হয় আর কি, ওইরকম আর কি, চাটা পিসাচ, ওনারা আঞ্চলিক শব্দে চাডা পিসাচ বলে আর কি। তো ওনার মা বলছেন তোর পিঠে লম্বালম্বি বরাবর চামড়া উঠে গেছে আর রক্ত জমাট বেঁধে গেছে, এটা চাডা পিসাচের কাজ রে। এই চাডা পিসাচ কি জানিস, এইটার জিহবা মুখ থেকে মাটি পর্যন্ত ঝোলে, এটা খুবই ভয়ঙ্কর। আর এইটা যার শরীরে একবার জিহবা লাগায় এর মারাত্মক ক্ষতি হয়, এখন তোর কি হবে রে বাবা। তখন হোসেন দাদা বলছে আরে মা ভয় পায় না তো, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। তো এই হোসেন দাদার পরের দিন মারাত্মক জ্বর এসেছে, আর ওই যে ক্ষত ওইখানে মারাত্মক ব্যথা ফুলে গিয়েছে। এর একদিন পরেই হোসেন দাদা কলেরায় আক্রান্ত হয়েছেন, আর এর মধ্যে ক্ষত স্থানে পচন ধরে খুবই দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে, মানে একদিন কি দুই দিনের মধ্যে মনে হচ্ছে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। কয়েকদিনের মারাত্মক যন্ত্রণায় দাদা মারা যান, দাদার আসলে চিকিৎসা করার মতো সময়ই পাওয়া যায়নি। তার শরীরের নাকি এমন খারাপ অবস্থা হয়েছিল যে তাকে গোসল করানো কষ্টকর ছিল, তার শরীরটা মুছিয়ে দেওয়া কষ্টকর ছিল। তিনি মারা যাবার পর কোন রকম ভাবে দাফন কাফনের কাজ শেষ করে দ্রুত জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। আর এর পর থেকে শুরু হয় ভয়ঙ্কর একটা কাহিনী। তাকে কবর দেওয়ার পর থেকেই যেই না তার কবরের পাশ দিয়ে যেত, সে নাকি চৌম্বকের মতো এক ধরনের একটা আকর্ষণ অনুভব করত। ওই আকর্ষণ ওই কবরের কাছে চলে যেত, আর যখনই কাছে যেত হাঁটতে হাঁটতে, তখন ওই কবরের মাঝে নাকি এক ধরনের ধস্তা ধস্তির শব্দ শুনত। মনে হতো কিছু একটা নড়াচড়া করছে, ধূপধাপ শব্দ হচ্ছে, এরকম কিছু একটা। তো এ সমস্ত কথাবার্তা যখন খুব দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, তখন লোকজন বুঝতে পারে এটা স্বাভাবিক কিছু না। যেহেতু এই হোসেন দাদা একটা ভুতুড়ে সমস্যার কারণে মারা গেছেন, তাই খুবই দ্রুত নাম করা একজন হুজুরকে ডাকতে হবে। তো ওই সময়ে কিন্তু বরিশাল অঞ্চলে অনেক বড় বড় আল্লাহওয়ালা সুফি দরবেশ বুজুর্গ ব্যক্তিরা ছিলেন, বড় বড় আলেম ছিলেন ওই সময়। তো এমনই একজন হুজুরকে খবর দিয়ে নিয়ে আসা হয়, তার নাম কি ছিল, তার ঠিকানা, এগুলো কিছু জানা যায়নি। তো হুজুরের সাথে আর একজন ব্যক্তি আসেন। তো উনি এসে, এটা কিন্তু দিনের বেলার কথাই বলছি, উনি সব কথা শোনেন। শোনার পর ওই যে সহকারী যিনি, যাকে উনি সাথে নিয়ে এসেছেন হুজুর, তাকে বাইরে রেখে উনি একটা ঘরের মধ্যে ঢোকেন অল্প সময়ের জন্য, মোটামুটি মিনিট দশ ওখানে ছিলেন। উনি খুব দ্রুত তাড়াহুড়া করে বের হয়ে আসেন, এসে বলে যে সময় নাই, তাড়াতাড়ি সবাই আসেন আমার সাথে। তো সবাই মিলে ওই কবরের কাছে যান। হুজুর ওই কবরের চতুর্দিকে বেশ বড় জায়গা নিয়ে একটা বৃত্ত আঁকেন। এরপর ওই পরিবারের লোকদেরকে বলেন, অর্থাৎ এই যে হোসেন দাদার পরিবারের লোকদেরকে বলেন যে এই সমস্যার সমাধান করতে হলে এখনই কবর খুঁড়তে হবে, আপনারা অনুমতি দেন। তখন পরিবারের সদস্যরা বলেন যে ঠিক আছে, আমরা অনুমতি দিলাম, আপনি কাজ শুরু করেন। তো অনুমতি পাওয়ার পর হুজুর তার সহকারীকে কবর খুঁড়তে বলেন। তো এই ঘটনা দেখার জন্য আশেপাশে অনেক লোক জড়ো হয়। হুজুর বিভিন্ন মানুষদের এরকম আগমন দেখে সবাইকে বলেছিলেন যে আপনারা এই বৃত্তের বাইরে থাকেন, আপনারা কেউ বৃত্তের ভিতরে আসেন না, যা দেখার বাইরে থেকে দেখেন, যেহেতু দিনের বেলা সবাই দেখতে পারবে। এত লোক এসেছিল যে আসলে সবাইকে যদি বলাও হতো আপনারা চলে যান, উৎসুক জনতাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ওখান থেকে সরানো সম্ভব ছিল না, যার কারণে হুজুর আর ওইদিকে মনোযোগ না দিয়ে উনি ওনার কাজে মনোযোগ দিয়েছিলেন। হুজুরের সহকারী অল্প সময়ের মধ্যে কবর খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে কবরের বাস বের করে ফেলেছেন। তখন হুজুর বলেন যে বাস সরাও। বাস যখন সরানো হয়েছে, কবরের ভেতরে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে হুজুরের সহকারী মারাত্মক ভয় পেয়েছেন। আর তখন ওই যে হোসেন দাদার পরিবারের কয়েকজনকে হুজুর ডেকেছেন, তারা আসার পর তো প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এমন একটা ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে, তারা দেখলেন যে কবরের মধ্যে এই যে হোসেন দাদা, উনি প্রায় অর্ধগলিত অবস্থায় বসে আছেন এক পাশে, আর নিজের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে নিজেই খাচ্ছে। আর ওনার যে কাফনের কাপড়টা, এটা প্রায় খেয়েই ফেলেছে, সামান্য কয়েক ইঞ্চি বের হয়ে আছে আর কি, হয়তোবা এটাও অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলবে। হুজুরের দিকে লাল লাল চোখ করে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তার চোখগুলো কিন্তু নষ্ট হয় নাই, মৃত্যুর পরে কিন্তু চোখ নষ্ট হয়ে যায় খুব দ্রুত, গোলে পানি হয়ে যায়, কিন্তু চোখ নষ্ট হয়নি, শরীর অন্য জায়গাগুলো অর্ধগলিত অবস্থায় হয়ে গেছে। তো এই যে দৃশ্য, এই দৃশ্য দেখার জন্য আবার অতি উৎসাহী কিছু লোক ওই বৃত্তের মধ্যে ঢুকে কবরের কাছে আসছে। এরাও তো মনে করেন যে ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে পালানো শুরু করেছে, কি একটা অবস্থা। এখন হুজুর বলছেন যে আপনারা কেউ আর বৃত্তের মধ্যে আসবেন না, দয়া করে বৃত্তের বাইরে থাকলে ইনশাল্লাহ কিছু হবে না, কিন্তু বৃত্তের ভেতরে চলে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যখন এরকম কথা ছড়িয়ে গেল যে কবর ভেতরে কি আছে, ওই যে আরো শত শত মানুষ দূর দূরান্তে দাঁড়িয়ে আছে, এনারা তো পালানো শুরু করছেন, জানলারে না জানে কি বিপদ হয়। তখন ওই বড় হুজুর তার সহকারী হুজুরকে বলেন যে দ্রুত কবরে নামো, এই যে তার মুখের ভেতর থেকে সামান্য একটু অংশ বেরোয় আছে কাফনের কাপড়টা, এইটা বের করো, তোমার ভয় নাই, আমি দোয়া দূত পড়ে দিচ্ছি, তোমার ইনশাল্লাহ কিছু হবে না। সহকারী হুজুর তো কোনোভাবেই কবরে নামতে সাহস পান না। কয়েকবার বলার পর হুজুর যখন বুঝলেন যে একে দিয়ে এই কাজ হবে না, হুজুর তখন আল্লাহর উপর ভরসা করে নিজেই কবরে নেমে পড়েছেন। কাপড়টা ধরার জন্য যখন ওনার হাতটা লাশের মুখের দিকে এগিয়েছেন, তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। লাশটা মনে হচ্ছে এক সেকেন্ডের জন্য ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হয়ে কবরের আরেক পাশে চলে আসে। কবর তো উত্তর দক্ষিণ থাকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে আসে। হুজুর যখন আবার দক্ষিণ দিকে যায় ধরার জন্য, লাশটা ওইখানে এক সেকেন্ডের জন্য ভ্যানিশ হয়ে যায় আর দৃশ্যমান হয়ে যায় উত্তর দিকে। এরকম বেশ কয়েকবার চলছে। হুজুর বুঝতে পারলেন যে এভাবে কাজ হবে না। উনি কবরের মধ্যে দাঁড়িয়েই আরো কঠিন রুকিয়া করতে শুরু করলেন। রুকিয়া করতে করতে এবারে উনি পা এগিয়ে দিয়ে পা ঠেকালেন লাশটার বুকের দিকে, আর তখন হাত এগিয়ে দিয়ে ওই কাফনের কাপড়টা টানতে শুরু করলেন। কোনোভাবে কাফনের কাপড়টা বের হতে দিচ্ছিল না ওই লাশটা, তবে হুজুর টানতে টানতে বের করে ফেললেন। উনি কাপড়টা বের করে কবরের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন ওই কাপড়টা। ওখানে আগে থেকেই হুজুর একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছিলেন, বেশ কিছু কাঠ এক জায়গা করে ওখানে আগুন জ্বালিয়ে রেখেছিলেন। তো হুজুর কেন আগুন জ্বালাচ্ছিলেন এটা কিন্তু শুরুতে লোকজন বুঝতে পারেনি। যখন ওই কাপড়টা হুজুর আগুনের মধ্যে ফেলতে বললেন তার সহকারীকে, হুজুর তো কেবল কবর থেকে বাইরে ফেলেছেন, তখন সহকারী বললেন তুমি দ্রুত ওটা আগুনে ফেলো। সহকারী যখনই আগুনের মধ্যে ওটা ফেলেছে, হুজুরও কবর থেকে বাইরে বের হয়ে আসছে। তখন ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা, এই যে হোসেন দাদার লাশ, এই লাশটা কবর থেকে লাফ দিয়ে বাইরে বের হয়ে আসছে। দিন দুপুরে সকলের সামনে এই লাশটা ওই বৃত্তের চতুর্দিকে দৌড়াচ্ছে। সে বৃত্তের দিকে যায়, বৃত্তের যেটা শেষ মাথা মানে যেখানে বর্ডার আর কি, ওখানে মনে হয় অদৃশ্য কোনো কিছুর সাথে ধাক্কা খায়, আবার ফেরত আসে, আবার আরেক দিকে যায়। এইভাবে সে দৌড়াচ্ছে, মানে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য সে অনেক চেষ্টা করছে। তো সে যেতে পারছে না। এদিকে ওই কাপড়টা পুড়তে পুড়তে যখন একদম পরিপূর্ণভাবে ছাই হয়ে যায়, তখন ওই লাশটা ঠাস করে পড়ে যায়। আর পড়ে যাওয়ার সময় ওই লাশটা কবরের কাছে চলে এসেছিল, ওই কবরের মধ্যেই পড়ে যায়। তখন হুজুর বলেন আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে, ওই ভয়ঙ্কর পিশাচটা এটা মারা গেছে। তখন হুজুর আরো কিছু রুকিয়া করে কবরের যেই অপরি এটা তো আসলে খুঁড়ে ফেলা হয়েছিল আর কি, কবরটা পূর্ণ করে দেন। এটা তো পরিপূর্ণ ছিল না, যেহেতু খুঁড়ে ফেলা হয়েছে, আবার বাসটাস দিয়ে এটা পরিপূর্ণ করে দেন। নতুন করে জানাজা পড়ান নাই, ওটা পরিপূর্ণ করে দেন। হুজুর আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এরপর ওখান থেকে সবকিছু শেষ করে এসে কিছু ভয়ঙ্কর কথা বলেন। হুজুর বলেন যে উনি অল্প সময়ের জন্য যখন রুমে ঢুকেছিলেন, ওনার অনুগত কিছু জিনদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, জিনেরা বলেন যে হুজুর সময় আসার মাত্র অল্প, জানি না এই সময়ের মধ্যে করতে পারবেন কিনা। ওই ভয়ঙ্কর জিনটা, ওই জিনটা ওর শরীরের মধ্যেই ছিল। এটা হচ্ছে এমন একটা পিশাচ, যে পিশাচ তার জিহবা দিয়ে যদি শুধু মানুষ না জিনেদেরকেও স্পর্শ করে, জিনেরাও মারা যায়। এমন ভয়ঙ্কর জিনিস এইটা। আর এইটা যদি কাউকে একবার স্পর্শ করে, তার শরীরের মধ্যে শুধু কেন, তার লাশের মধ্যে ঢুকে যাওয়ার ক্ষমতা সে পেয়ে যায়। ওকে মেরে ফেলা হয়েছে কোন এক বিশেষ রাত্রে। বিশেষ রাত্রে বলতে মূলত তাকে ওই জিহবা দিয়ে স্পর্শ করেছে এক বিশেষ রাত্রে, এরপর তাকে মেরে ফেলেছে শরীরটা পচিয়ে দিয়ে। আর এই ধরনের রোগীর কাফনের কাপড় যদি একবার পেটের মধ্যে চলে যায়, তখন এই ধরনের পিশাচগুলো মারাত্মক শক্তিশালী হয়ে যায়। আর ও খেতে খেতে প্রায় পুরোটাই খেয়ে ফেলেছিল, সামান্য একটু বাকি ছিল, মুখের থেকে সামান্য একটু বাইরে বের হয়েছিল। হয়তোবা এটাও পাওয়া যাবে কিনা কবর খুঁড়তে খুঁড়তে, এটাও নিশ্চিত ছিল না। তো এমনটাই ওই জিন জানিয়েছিল। আর জিনগুলো এটাও নাকি জানিয়েছিল যে ও যদি একবার পরিপূর্ণভাবে কাপড়ের কাপড়টা খেয়ে ফেলতে পারে, এরপর ওর পরবর্তী টার্গেট হচ্ছে এই পরিবারের অর্থাৎ হোসেন দাদার পরিবারের প্রত্যেকটা সদস্যকে কলেরা রোগে আক্রান্ত করে মেরে ফেলা, এবং প্রত্যেকটাকে মারার পর প্রত্যেকটার কবরে সেম ঘটনা ঘটাবে। কিন্তু আল্লাহর রহমতে সেটা আর সম্ভব হয় নাই এই হুজুরের ওসিলায়, আলহামদুলিল্লাহ। তো এই সমস্যা এখানেই সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই যে চাঁদা পিশাচ, অর্থাৎ সে জিহবা দিয়ে চাটা দেয়, স্পর্শ করে, আর এই স্পর্শ করা মাত্রই ভয়ঙ্কর বিপদ নেমে আসে। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের যে বইটা সামনে নিয়ে আসছি, এই বইও কিন্তু এই ধরনের ভয়ঙ্কর এক পিশাচের গল্প রয়েছে। এটা ওই বরিশাল অঞ্চলে দেখা যায়। এটা আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আপনারা আমাদের আপকামিং যে বইটা রয়েছে আলেয়া শিরোনামে, সেই বইয়ে এই রিলেটেড এক জিনের ঘটনা জানতে পারবেন, এদের অস্তিত্ব সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ফকির ভাইকে দুর্দান্ত একটি ঘটনা শেয়ার করার জন্য। আমরা ইতোপূর্বে এই ঘটনাগুলো বলতে এই ধরনের ঘটনার মধ্যে একটা জায়গায় এসে যখন আমরা দেখি যে লাশ কাফনের কাপড় খেয়ে ফেলছে, এরপর টেনে বের করা হয়, কিন্তু লাশ যে কবরের বাইরে বের হয়ে এসে দিন দুপুরে দৌড়াদৌড়ি করছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা খুব একটা শুনি না। এটা এই ঘটনায় ছিল। এই জন্য আমি বলেছিলাম যে যারা এই রিলেটেড ঘটনা শুনেছেন তাদের কাছে ঘটনাটি ভিন্ন মাত্রা পাবে, আর যারা এই ধরনের ঘটনা একদমই শোনেন নাই তাদের কাছে ভয়ঙ্কর রোমহর্ষক বলে মনে হবে। আশা করছি আপনাদের কাছ থেকে আরো ঘটনা পাবো ইনশাল্লাহ। সাব্বির ফকির ভাই এবং গোলাম রাব্বি ফকির ভাই, আপনাদের জানা আরো ঘটনা ইনশাল্লাহ আমাদেরকে পাঠাতে পারেন। লিসেনারদেরকে অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠান, লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldbd@gmail.com এই মেল অ্যাড্রেসে। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন নৌবাহিনীর সদস্য ভাই। চাকরির সুবাদে উনি বর্তমানে খুলনায় থাকলেও ওনার মূল বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার 7 নং আউলিয়াপুকুর ইউনিয়নের আরজি গলাহার গ্রামে। এই আরজি গলাহার গ্রামেরই অন্য আরেকটি মহল্লায় একজন গ্রাম সম্পর্কের চাচা থাকতেন যার নাম মোহাম্মদ আব্দুর রহিম। মূলত এই রহিম চাচার সাথেই মূল ঘটনাটি ঘটেছিল। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি জানিয়েছেন যে উনি ওনার বাবার মুখে শুনেছেন এই রহিম চাচা যুবক বয়সে ডাকাত দলের সাথে যুক্ত হয়েছিলেন। তো যখন ডাকাতি করতেন, গভীর রাত্রে ডাকাতি করতেন, সেই ডাকাতির মাল ভাগ বাটোয়ারা করে ভোরের দিকে আবার বাড়িতে ফেরত আসতেন। একটা সময় ডাকাতি করে ভালোই উপার্জন করেছিলেন, তবে সেগুলো রাখতে পারেন নাই, সব নষ্ট হয়ে গেছে। আবার উনি দিন মজুরি শুরু করেছেন, আর টুকটাক কৃষি কাজ করেন, বয়সও হয়ে গেছে। সাল 1990 সালের কোনো একদিন এই ঘটনা সম্পর্কে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন তাকেই অংশ বিশেষে বলেছিলেন এই রহিম চাচা। কারণ আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন তখন উনি ওই সময় হাই স্কুলে পড়তেন, কোনো এক বিকেলবেলা মাঠে গরুদেরকে ঘাস খাওয়াচ্ছিলেন, তখন ওই রহিম চাচাও গরুদেরকে ঘাস খাওয়াচ্ছিলেন। তো ওনার সাথে ঘটনার যে সূত্রপাতটা এটা গ্রামের অনেক মুরব্বি জেনেছিলেন, যেহেতু অনেকেই জেনেছিলেন কথা প্রসঙ্গে ওই সময় আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন এই ঘটনা অংশ বিশেষ বলেছিলেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে আরজি গলাহার গ্রাম, এই গ্রামের পাশেই রয়েছে হাইওয়ে রাস্তা, রাস্তার পাশে একটি বাজার, বাজারের দক্ষিণে অন্য একটা গ্রাম রয়েছে, গ্রামের দক্ষিণে একটি মসজিদ রয়েছে, পশ্চিম পাশে একটা পুকুর, পুকুরের পাশেই বাঁশসার, এই বাঁশসারের সঙ্গে রয়েছে কয়েকটি কবর, কবরস্থানের পাশেই একটি বড় তেঁতুল গাছ রয়েছে। মূলত এই তেঁতুল গাছটা খুবই ভয়ঙ্কর এবং রহস্যে ঘেরা। যিনি ঘটনা পাঠিয়েছেন উনি বলেছেন যে ছোটবেলায় উনি শুনেছেন এবং দেখেছেনও এই তেঁতুল গাছে কেউ উঠলে তার জ্বর আসবেই, একদম সুস্থ থাকবে এটা হতেই পারে না। আর এই যে রহিম চাচা, এই রহিম চাচার মুখে উনি শুনেছেন যে এই তেঁতুল গাছের নিচে অর্থাৎ মাটির নিচে একটি সোনার মোচা রয়েছে। সোনার মোচা বলতে আমরা কলার বড় মোচা দেখেছি না, ওই রকম এই মোচা নাকি মাঝে মাঝে গভীর রাতে মাটির উপরে উঠে আসত, চতুর্দিকে আলো ছড়াত, আশেপাশে আলোকিত হয়ে যেত, অন্ধকার রাতে সেই আলো অনেক দূর থেকে দেখা যেত। কোনো মানুষ এই গাছের আশেপাশে আসলে সেটা আবার নাকি পুনরায় মাটির নিচে চলে যেত। 400 থেকে 500 ফুটের মধ্যে কোনো লোক যদি চলে আসত তাহলেই নাকি এই জিনিসটা মাটির নিচে চলে যেত। অনেকেই গভীর রাতে এই জিনিসটা দেখেছেন বলে শোনা যায়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি জানিয়েছেন যে ওনার বাবার মুখে শুনেছেন যে এই রহিম মিয়া একটা সময় ডাকাতির সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন। গভীর রাতে উনি ডাকাতি করে বাড়িতে ফিরতেন, ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারা করতেন। তো একটা সময় অবশ্য উনি ডাকাতির কাজটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। ডাকাতি করে মোটামুটি যতটুকু সহায় সম্পত্তি অর্জন করেছিলেন সেটাও উনি খুইয়ে ফেলেছেন। আবার উনি দিনমজুর হিসাবেই নিজের জীবনটাকে শুরু করেছিলেন, অর্থাৎ ডাকাতির থেকে অর্জিত সম্পত্তি উনি আসলে ওভাবে ভোগ দখল করতে পারেন নাই। ঘটনাটি ঘটেছিল 1990 সালের দিকে। কোনো এক রাতে উনি বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফিরছিলেন। 1990 সালে কিন্তু বিশ্বকাপ ফুটবলের 14তম আসর হয়েছিল ইতালিতে, আর খেলা হতো গভীর রাতে। তো গভীর রাতে খেলা দেখে ওই ভোরের দিকে বাড়িতে অনেকে ফেরত আসতেন। তো যেই বাড়িতে উনি খেলা দেখতে গিয়েছিলেন এই বাড়িটা আবার আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার ফুপার বাড়ি। এই ফুপা কিন্তু অনেক ধনী লোক ছিলেন। ওই সময় ওনার বাড়িতে রঙিন টেলিভিশন ছিল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, বাংলাদেশে কিন্তু রঙিন টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল 1 ডিসেম্বর 1980 সালে। যখন শহর এলাকায় অনেকের বাড়িতেই রঙিন টেলিভিশন নাই, তখন গ্রাম এলাকায় কারো বাসায় রঙিন টেলিভিশন থাকা মানে কিন্তু বিশাল ব্যাপার। আশেপাশে 10 গ্রামের লোকজন সেই টেলিভিশন দেখতে আসত। আর রঙিন টেলিভিশনে খেলা দেখার আলাদা একটা আনন্দ রয়েছে। যদিও বা আশেপাশে বেশ কয়েকটা বাড়িতে সাদা কালো টেলিভিশন ছিল, তবে ওই বাড়িতেই লোকজন বেশি হতো। লোকজনদেরকে খেলা দেখানোর জন্য বিশেষ আয়োজন করেও মোটামুটি খেলা দেখানো হচ্ছিল ওই বাড়িতে। উঠোনের উপরে টেলিভিশন বসিয়ে বেশ একটা ভালো আসর জমানো হয়েছিল ওই সময়, যাতে অনেক মানুষ ভালো করে খেলাটা দেখতে পারে। তো খেলা দেখে গভীর রাতে যখন এই রহিম চাচা ফিরছিলেন, তখন উনি দেখেন ওই তেঁতুল গাছের নিচে ওই সোনার মোচাটা জ্বলছে কিনা। কয়েক রাত্রে উনি ওই দিক দিয়ে গিয়েছেন কিন্তু জ্বলা দেখেন নাই, তবে এক রাত্রে উনি দেখেছেন। তো উনি একটু পাটি পেটি 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 কাছাকাছি আসছেন, চিন্তা করছেন আরো ভালো করে দেখি, মানুষজনের অস্তিত্ব টের পেলে তো এটা নিচে চলে যায়। তো উনি পা টিপে টিপে এসেছেন, তবে খুব বেশি কাছে আসতে পারেন নাই, তার আগেই ওই জিনিসটা মাটির নিচে চলে যায়। তবে উনি যতটুকু দেখেছিলেন ওনার ভিতরে মারাত্মক লোভ জন্মে যায়। উনি চিন্তা করেন যেভাবেই হোক এই সোনার মোচা তার পেতেই হবে। উনি একদিন গভীর রাত্রে একাই কোদাল নিয়ে সেই তেঁতুল গাছ তলায় গিয়ে মাটি খোঁড়া শুরু করেছেন, যে জায়গায় সোনার মোচাটা দেখা যেত। এখন একটা সমস্যা রয়ে গেল, সেটা হলো দূর থেকে দেখা যেত তো এক্সাক্টলি কোন জায়গায় ওইটা, এটা তো আসলে বোঝা যায় না, উনি তো শিওর না। তা আশেপাশে মোটামুটি 10-12 হাত জায়গা নিয়ে উনি খনন কার্য শুরু করেছেন। তো খোঁড়ে কিছুই দেখতে পায় না। ভোর যখন হয়ে আসছে তখন উনি আবার মাটিগুলো সমান করে দিয়ে বাড়িতে চলে আসছেন। কেউ যেন বুঝতে না পারে, বুঝতে পারলে যদি অন্য কেউ সেটা তুলে নিয়ে যায়। তেঁতুল গাছের আশেপাশে ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ ছিল, জায়গাটি যেহেতু একটু অন্য ধরনের তাই তেঁতুল গাছের আশেপাশে প্রয়োজন ছাড়া কেউ যেত না। রাতে তো রহিম মিয়ার ঘুম হয় না, উনি শুধু সেই সোনার মোচাটার কথা ভাবেন, কি করে এটাকে হাতায় নেওয়া যায়, এই চিন্তা তার মাথার ভিতরে ঘুরঘুর করছে। ওই রাত্রে অবশ্য বাড়িতে ফেরত যাওয়ার পর রহিম মিয়ার জ্বর এসেছিল, 3-4 দিন পরে সে সুস্থ হয়ে যায়। রহিম মিয়া সোনার মোচা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তো এই আমাদের রহিম মিয়া চাচা উনি খুব দ্রুত এটাকে হাসিল করার জন্য মরিয়া হয়ে তো উঠেছেন, আর সেই কারণেই উনি কোনো এক তান্ত্রিকের কাছে গিয়েছেন যদি সেটা তুলে নিয়ে আসা যায়। তো তান্ত্রিক তাকে একটা বোতলে পানি পড়া দেয় আর একটা তাবিজ দেয় যাতে কোনো ধরনের ক্ষতি টুতি না হয়। তো তান্ত্রিক এই রহিম মিয়া চাচাকে বলেন যে অমাবস্যার রাত্রে বোতলের পানি তেঁতুল গাছের আশেপাশে ছিটিয়ে দিয়ে তারপর যেন উনি খোঁড়া শুরু করেন, আর খোঁড়া শুরু করলেই উনি এবারে ওই সোনার মোচাটা দেখতে পাবেন। আগে তো দেখতে পান নাই, তবে এবার দেখতে পাবেন। আর যেভাবেই হোক ওটাকে তুলতেই হবে, ওটাকে রেখে আসা যাবে না। তুলতে যদি ব্যর্থ হন এই রহিম মিয়া চাচা তাহলে কিন্তু ওনার পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে। আর এই যে মোচা এটার রক্ষণাবেক্ষণ বা এটার মালিকানার দায়িত্বে আছেন একজন শক্তিশালী জিন। তবে সে খারাপ জিন না, তবে তার থেকে এটা নিয়ে আসাটা খুব কঠিন একটি ব্যাপার। ওই তান্ত্রিক এটাও বলেন যে তুমি এই জিনিসটা তুলতে যাচ্ছ, এই জমির মালিকও তো এটা তুলতে অনেক চেষ্টা করছে কিন্তু তুলতে তো পারে নাই, তুমি যে চেষ্টা করতেছ কাজটা কি ঠিক হচ্ছে? এই জমির মালিকেরও কিন্তু পা প্যারালাইজড হয়ে গেছিল। তো রহিম মিয়া চাচা এইসব শোনার পর বলছে দাদা ধুর, এই লোকের সাহস নাই তুলতে গেছে, আমার সাহস আছে আমি তুলে নিয়ে আসব। তো উনি পানি পড়া তাবি যেগুলো নিয়ে চলে আসেন, তো অমাবস্যার রাত্রে রহিম মিয়া চাচা পানির বোতল নিয়ে তাবিজটা কোমরে বেঁধে কোদাল একটা নিয়ে ওই তেঁতুল গাছটার তলায় চলে গেছেন, চারপাশে পানি ছিটিয়ে দিয়ে মাটি কিছুক্ষণ খোঁড়ার পরেই ওই সোনার মোচার যে চিকন বা চোখা অংশটা, অর্থাৎ এইটা যে মোচাটা এটা কিন্তু নিচের অংশ মোটা থাকে, সামনের অংশ চোখা চিকন থাকে, ওই চিকন অংশের অর্ধেকটা উনি দেখতে পেয়েছেন, অর্থাৎ পুরো এই মোচার অর্ধেক অংশ উনি দেখতে পেয়েছেন। উনি তো আনন্দে আত্মহারা, ওনার স্বপ্নের সোনার মোচা এবার উনি পাবেন। উনি তো আরো বেশি করে ওইটার চতুর্দিক থেকে মাটি খনন করা শুরু করেছেন। তখন এই রহিম মিয়া চাচা লক্ষ্য করেন, উনি যতই মাটি খনন করেন ততই মনে হচ্ছে ওই সোনার মোচাটা মাটির গভীরে চলে যাচ্ছে, মানে ওইটাকে উনি যতটুকু প্রথমে দেখেছিলেন ওরকমই দেখছেন, মাটি আশপাশ থেকে সরিয়ে ওটাকে আসলে যে বড় দেখবেন বিষয়টা এরকম না। রহিম মিয়া চাচা উনি সর্বশক্তি কাজে লাগিয়ে দ্রুত গতিতে মাটি খনন করতে থাকেন, কিন্তু অবস্থা যা আগে ছিল তাই, উনি যতটুকু খনন করেন ততটুকুই সোনার মোচাটা মাটির নিচে চলে যেতে থাকে। রহিম মিয়া চাচা উনি তো যতটুকু বাইরে দেখেছেন ওইটুকু ধরে খুব টানা হেঁচড়া করতে থাকেন। উনি চিন্তা করেছেন এটা তো খুব বেশি বড় না, আমি টেনে তুলে ফেলতে পারবো, কিন্তু কোনোভাবে উনি এক চুলো নড়াতে পারছিলেন না। মনে হচ্ছে যে কোনো একটা বিশাল জিনিস মাটির নিচে রয়েছে, এটা শুধু উপরের কিছুটা অংশ মাটির বাইরে রয়েছে, সুতরাং ওই অংশ ধরে কেউ যদি টানা হেঁচড়া করে তাহলে কি এক চুলো নড়াতে পারবে? বিষয়টা মনে হচ্ছে ওই রকম হয়ে গেছে। একটা পর্যায়ে এই রহিম মিয়া চাচা দেখেন যে সকাল হয়ে গেছে, গ্রামের লোকজন গরু ছাগল নিয়ে মাঠে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। তখন রহিম মিয়া চাচা ভাবছেন যে আজকে তো একটা তোলা যাবে না, সকাল হয়ে গেছে, তুললেই তো অনেক এসে দেখে ফেলবে, জমির মালিকও নিজের বলে দাবি করবে। এই ভেবে রহিম মিয়া চাচা কোন রকমে মাটি সমান করে দিয়ে বাড়ি চলে গেছেন। তো বাড়ি চলে যাওয়ার পর উনি শুয়ে পড়েছেন, বেশ কিছুক্ষণ পর আজানের ধ্বনি ওনার কানে ভেসে আসে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা কোন অক্তের আজান দিল? উনি বের হয়ে দেখেন যে আরে এটা তো ফজর আজান দিয়েছে, চতুর্দিকে তখন অন্ধকার। উনি ভাবছেন কি ব্যাপার, আমি না সকাল হওয়া দেখে বাড়িতে আসলাম, এত পরে ফজর আজান দিল, এখন আবার অন্ধকার হয়ে গেল, ঘটনা কি? উনি বুঝতে পারেন যে উনি এক গোলক ধাঁধায় পড়ে গিয়েছিলেন, আসলে মাত্রই আজান হয়েছে এবং ভোর হচ্ছে, কি আর করা, কাজ হলো না। রহিম মিয়া চাচা আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। ওই যে ঘুম, ওই ঘুমের মধ্যেই রহিম মিয়া চাচা স্বপ্নে একটা জিনিস দেখছেন, একটি কালো অবয়ব, তার চেহারা বোঝা যাচ্ছে না, তাকে বলছে হ্যাঁ রহিম মিয়া, অন্যের সম্পদে তোর এত লোভ, লোভে পড়ে তো ডাকাতি করতি, অনেক সম্পদ তো লুট করে আনছিলি, কই সে সম্পদ, কই, কিছুই তো তোর নাই, এখন তো অন্যের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করিস, এসব পাপের জিনিস কি থাকে? আর একজনের জিনিস লুট করে আনলে সেগুলো কি থাকে? এগুলো কি ভালো জিনিস? তুই একটা লোভী লোক, তুই এই জিনিসের কদর বুঝবি? আমি তোকে এমনি এমনি দিব, তুই তো ভালো লোক না, তুই তো এটাও নষ্ট করে ফেলবি রে, তুই ভালো হইলে আমি চিন্তা ভাবনা করতাম, তোর এই অতি লোভ তোর সর্বনাশ করে ছাড়বে, তুই অনেক বড় ভুল করছিস, অনেক বড় বিপদ ডেকে আনছিস, দেখ তোর কি হয়। এরপর রহিম মিয়া চাচার ঘুম ভেঙে যায়। রহিম মিয়া চাচা খুব একটা বেশি পাত্তা দেন না, তবে উনি চিন্তা করে থাকেন আবার কোন রাতে যাওয়া যায়। ওই দিন সকাল থেকেই রহিম মিয়ার একটা ছেলে অসুস্থ হয়ে যায়। অসুস্থ যখন হয়েছে ছেলেকে নিয়ে একটু দৌড়ঝাঁপ করছে, এর ভিতরে রাত্রেবেলা ওই মোচা তুলতে যাওয়ার মতো চিন্তা ভাবনা তার মাথায় আসে নাই, অল্প কয়েকদিনের মধ্যে ছেলেটি মারা যায়। রহিম মিয়া চাচা সেই তান্ত্রিকের কাছে যান, তান্ত্রিক বলেন কিছুই করার নাই, তোমাকে তো আগেই বলছিলাম আর তুমি এই মোসার কথা ভুলে দাও বাপু, এটাই তোমার মঙ্গল। তুমি যদি এটা পাবার আবার আশা করো তোমার কিন্তু আরো বেশি ক্ষতি হবে। রহিম মিয়া চাচা চিন্তা করলেন, দূর এই তান্ত্রিক কিছু জানে না, দেখা যাবে তান্ত্রিকই নিজে এটা তুলে নিয়ে আসছে, এর থেকে অন্য ভালো কোনো তান্ত্রিকের কাছে যাই। উনি অন্য আরেকজন তান্ত্রিকের কাছে গেছেন, সেই তান্ত্রিকও তাকে ফিরাই দিয়েছে। এইভাবে বেশ কিছু তান্ত্রিকের কাছে গিয়েছেন, প্রত্যেকটা তান্ত্রিকই তাকে ফিরিয়ে দিয়েছে, সবাই তাকে নিষেধ করছে যে এই জিনিসটা নেওয়া যাবে না। তো এই যে উনি যে কাজটা করছিলেন, এই কাজটা তখনই উনি প্রকাশ করেছিলেন যখন এটার জন্য উনি অনেকটাই উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন যে এই মোচাটাকে পেতেই হবে। উনি যখন উন্মাদের মতো হয়ে গেছেন তখন সবাইকে বলতেন যে উনি এই কাজটি করেছেন, তার আগে কিন্তু বলতেন না, তার আগে এই বিষয়টা গোপন রাখতেন। আর ওই সময় আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার কাছে উনি স্বীকার করেছিলেন যে কিভাবে উনি কাজটি করেছেন। এই জন্য এই ঘটনাটা ওই গ্রামের অনেক লোকই জানে যে এই রহিম মিয়া চাচা কিভাবে কাজটি করেছেন, কারণ ওর মাথাটা ঠিক ছিল না, সবাইকে এই ঘটনাটা বলতেন। এদিকে হঠাৎ করে ওনার স্ত্রী মারা যায়, কিন্তু এই যে রহিম চাচা এই সোনার মোচার নেশায় উনি সারাক্ষণ চিন্তামগ্ন থাকতেন, সারাক্ষণ চিন্তা করতেন এই মোচা উদ্ধার করব, এইটা দিয়ে আমি এটা করব, ওইটা করব, এরকম চিন্তা করতে করতেই উনি শুকিয়ে যেতে থাকেন, শুকিয়ে একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছিলেন। উনি প্রায় 12 বছর জীবিত ছিলেন এই ঘটনার পরেও। এই যে এইভাবে পাগলের মতো হয়ে চিন্তায় উল্টাপাল্টা বলতেন, এভাবে 12 বছর জীবিত ছিলেন, অর্থাৎ 2002 সালের দিকে ওনার মৃত্যু হয়। এই লোভটা ওনাকে এমন ভাবে পেয়ে বসেছিল যে উনি ওনার পরিবারকে হারিয়েছেন, চিন্তায় লোভে উনি নিজেও আধা পাগল হয়ে গেছেন, পুরো পাগল না আধা পাগল আর কি। তো এভাবেই কিন্তু উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। লোভ মারাত্মক খারাপ একটা জিনিস, লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, কতটা ক্ষতি করতে পারে তা আমরা কিন্তু বিভিন্ন ঘটনায় জানতে পেরেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, সুপার ন্যাচারাল এন্টিটিরা যে সমস্ত সম্পদ পাহারা দেয় এই জিনিসগুলো নেয়াটা চারটিখানি কথা না, এগুলো নেয়াটা অত্যন্ত বিপজ্জনক। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যারা এই জিনিসগুলো হস্তগত করেছে এদের কখনোই ভালো হয় নাই, অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, আর পরিবার তো ধ্বংস হয়েছেই। ইদানিং দেখা যাচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র, তারা বিভিন্ন ধরনের জিনিস বলছে যে এটা গুপ্ত ধন, এটা এরকম উদ্ধার করা হয়েছে, এটার এরকম দাম সেরকম দাম, এরকম বলে বলে কিন্তু মানুষকে ধোকা দিয়ে বিক্রি করছে। মানুষ পরে দেখে যে এটা আসলে কোনো কিছুই না, শূন্যই না, আর বলে যে এটা কাউকে বলা যাবে না, বললে ক্ষতি হবে, মানুষও লোভে পড়ে বলে না। সাম্প্রতিক সময়ে এরকম বেশ কিছু চক্র পুলিশের হাতে ধরাও পড়েছে। জুলিসেনার্স, আপনাদের কাছে কেউ যদি কখনো বলে যে এরকম গুপ্ত ধনের জিনিস আছে কিনবা কিনা এটা সেটা, আমাদের প্রথমে চিন্তা করতে হবে এরকম গুপ্ত ধনের জিনিস সে বিক্রি কেন করতে চাচ্ছে, তার কাছে রেখে দিলেই তো ভালো, সে কেন বিক্রি করতে চাচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জিনিস যার হাতে আসবে তার পরিণতি ভালো হবে না, আর এই জিনিসের দেন দরবার যারা করবে বুঝতে হবে তারা একটা বড় ধরনের প্রতারক। সে বুঝে করুক আর না বুঝে করুক এই ধরনের দেন দরবার, সে প্রতারক চক্রের সাথে জড়িয়ে পড়েছে। আমাদের কাছে যেই এই বিষয়ে আলোচনা করবে আমরা বুঝে নিব এটা প্রতারক চক্রের সদস্য, কারণ আসল যেই গুপ্তধন, এই গুপ্তধনের সম্পদগুলো সাধারণত মানুষ বিক্রি করে না, করলেও মালিক খুব গোপনে করে, এভাবে দালাল লাগিয়ে মিডিয়া লাগিয়ে বিক্রি করবে না। যদি দেখেন এরকম মিডিয়া লেগেছে বুঝবেন যে আমরাও কোন এক প্রতারকের সাথে কথা বলছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের থার্ড সিনেটের 170তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আমার বিশ্বাস এই ঘটনাটি আপনারা শোনার পর এই রিলেটেড আরো কিছু ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে বুঝতে পারবেন যে এগুলো কিভাবে সমাধান হয়েছিল বা কেন এটা হয়েছে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ হায়দার আলী, ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার পশ্চিম দাসরার ছাগলহাট এলাকায়। ঘটনাটি ওনার বন্ধুর সাথে ঘটেছিল আর ঘটনাটি এখনো চলমান বিধায় ওনার বন্ধু তার নামটা শেয়ার করতে নিষেধ করেছেন। আমরা তার নামের অংশ বিশেষ ব্যবহার করছি, ওনার নামের শেষে হোসেন শব্দটা রয়েছে, আমরা হোসেন ভাই বলবো। তো হোসেন ভাই বিয়ে করেছেন, 8-9 মাস হয়েছে, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। এই হোসেন ভাই উনি ওনার ওয়াইফকে নিয়ে এই মানিকগঞ্জেরই পশ্চিম দাসরার এলজিইডির চকে একটি বিল্ডিং এর 4 তলায় ভাড়া নিয়েছেন। তো সবকিছু ঠিকঠাক মতো হচ্ছিল, হঠাৎ করেই নাকি তার ওয়াইফ বেবি নেয়ার জন্য অর্থাৎ বাচ্চা নেয়ার জন্য হোসেন ভাইকে খুব চাপাচাপি করছেন। হোসেন ভাই চিন্তা করলেন কি ব্যাপার, এটা তো ভালোভাবেও বলা যেত, হঠাৎ করে এরকম অস্বাভাবিক ভাবে বলছে কেন? সে যখন বলে তার চোখে মুখে এক ধরনের আক্রোশ, কেমন যেন একটা উন্মাদনা, কেমন একটা ভয়ঙ্কর মূর্তি তার মধ্যে মনে হচ্ছে জাগ্রত হচ্ছে। তো এইভাবে তো কেউ বলে না। আর হঠাৎ হঠাৎ সে রেগে যায়, হাসে, কান্নাকাটি করে। বিয়ের শুরুর দিকে তো সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে এরকম সমস্যা কেন হলো? তো তার কি আগে থেকে কোনো জিন পরি রিলেটেড সমস্যা আছে কিনা এটা জানার জন্য হোসেন ভাই উনি ওনার শ্বশুর শাশুড়িকে ফোন করেছেন। তো ওনার শ্বশুর শাশুড়ি এটা শুনে তারাও অবাক হন, বলে যে না তো আমাদের মেয়ের তো এরকম কোনো সমস্যা আগে ছিল না। ওনারও চিন্তিত হয়ে পড়েন, উনি বলেন যে দেখো বাবা, তুমি একটু দ্রুততার সাথে ভালো কোনো হুজুরকে দেখাও, উনি কি বলেন, বদনজর লাগলো কিনা বা অন্য কিছু হলো কিনা। সবকিছু তো ঠিকঠাকই ছিল, তো ওনা বেড়াতে আসলা, তারপর তো গেলা আবার মানিকগঞ্জে, সবকিছু ঠিকঠাকই তো ছিল। তো উনি বলেন হ্যাঁ, আমরা তো বেড়াতে গেছিলাম, সবকিছু ঠিকঠাকই ছিল, আসার পরে এরকম সমস্যা হঠাৎ করে কেন শুরু হলো আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, হোসেন ভাই উনি টাঙ্গাইলের একজন হুজুরের সন্ধান পান, তার কাছে ওনার ওয়াইফকে নিয়ে যান। নিয়ে যাবার পর ওই হুজুর কিছু তথ্য দেন, সেটা এমন যে উনি লাস্ট যেবার ওনার ওয়াইফকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, ওনার শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার একটি গ্রামে। তো ওই দোহারের যে গ্রামে গিয়েছিলেন, ওখান থেকে দুজন জিন, একটা পুরুষ একটা মহিলা, এই দুজন আবার স্বামী স্ত্রী, এই দুইটা এই হোসেন ভাইয়ের ওয়াইফের উপর ভর করেছে। কেন ভর করেছে এই বিষয়ে উনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেন নাই, তবে বলেছেন যে এই ভর করার পিছনে তেমন কোনো কারণ নাই। ওনার ওয়াইফ যে চুল খোলা রেখে কোথাও গিয়েছিলেন এটা সেটা এরকম কোনো কিছু আসলে পাওয়া যাচ্ছে না, এগুলো এমনিতেই কোনো একটা অসৎ উদ্দেশ্যে ওনার উপর ভর করেছে। সেই অসৎ উদ্দেশ্যটা কি এখনো হুজুর বুঝতে পারছেন না। হুজুর রুকিয়া করে দেন, বেশ কিছু আমল শিখিয়ে দেন। এরপর ওনারা তো চলে আসছেন আবার মানিকগঞ্জের যে পশ্চিম দাসরা, যেখানে ওনারা বসবাস করেন আর কি। কয়েকদিন ঠিকঠাক ছিল, এক রাত্রে একই সমস্যা, সেটা হচ্ছে তার আচার আচরণ চেঞ্জ হয়ে যায়, হাসে, কান্নাকাটি করে। এরপর হোসেন ভাই চিন্তা করলেন যে এভাবে তো মুসিবতই হয়ে যাবে, কারণ ওখানে তো ওনারা একা, উনি এবং ওনার ওয়াইফ, একটু সমস্যা হয়ে যাওয়ার কথা না, দেখাশোনার লোকজন নাই। উনি চিন্তা করলেন যে ওনার ওয়াইফকে নিয়ে উনি শ্বশুরবাড়িতে যাবেন, উনি যান ওনার শ্বশুরবাড়ি দোহারে। তো দোহারে যখন উনি শ্বশুরবাড়িতে গিয়েছেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পর দিনের বেলা গিয়েছেন, একটু বাইরে বের হয়েছেন, সন্ধ্যার পরে যখন উনি ঘরে ঢুকেছেন, তখন দেখেন ওনার ওয়াইফ খাটের উপর বসে আছে, ওই ধ্যান করে যেভাবে ওইভাবে বসে আছে, তার চোখ বন্ধ আর দুই হাত দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করছেন। উনি দৌড়ে গিয়ে ওনার স্ত্রীর হাত চেপে ধরেন, কোনো মতে হাতটা ছাড়ান। ছাড়ানোর পর ওই হুজুরকে ফোন করেন, হুজুরকে ফোন করার মধ্যেই কিন্তু নিজের যতটুকু দোয়া দরুদ জানেন সেটা পরে ওনার ওয়াইফকে একটু ফু দিয়েছেন, কিছুটা স্বাভাবিক হয়েছে ওনার ওয়াইফ। এর মধ্যে হুজুর ফোন ধরেছেন, ধরার পর জিজ্ঞেস করেছেন কি হয়েছে, তখন বলেন যে এই ঘটনা। তখন হুজুর বলেন যে আপনার ফোনটা আপনার ওয়াইফের কানের কাছে একটু ধরেন। তো তখন হোসেন ভাই কি করেন, ওনার ফোনটা ওনার ওয়াইফের কানের কাছে ধরেন। ধরার 5-7 সেকেন্ড পর ওনার ওয়াইফের মধ্যে পরিবর্তন চলে আসে, একদম স্বাভাবিক। ওনার ওয়াইফ বলছে কি হয়েছে আমার, তুমি ফোন আমার কানে ধরে আছো কেন, তোমার ফোন, তুমি এভাবে অস্থির অবস্থায় বসে আছো কেন। মানে উনি আসলে বুঝতেই পারছেন না যে এতক্ষণ কি হয়েছে। হুজুর ওই সময় ফোনে কোন দোয়া বলেছিলেন এটা অবশ্য হোসেন ভাই বুঝতে পারেন নাই, নিশ্চয়ই অনেক কোনো কিছু বলেছিলেন যার কারণে আল্লাহর রহমতে ওই সময়ের মতো স্বাভাবিক হয়ে যান। এর পরেও কিন্তু বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটছে, যেমন ওনার ওয়াইফ রাতের বেলা হঠাৎ করে বিছানার উপরে বসে পড়তেন, খুব ভয় পান, ভয়ে উনি চোখ বন্ধ করে থাকেন। উনি যখন ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেন যে তুমি কি স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখো, ওনার ওয়াইফ বলেন হ্যাঁ আমি ভয়ঙ্কর অনেক কিছু দেখি। ওনার ওয়াইফ যেটা বলেন এটা শোনার পর হোসেন ভাই নিজেও ভয় পেয়ে যান। হোসেন ভাই নিজেও একটু ভীতু প্রকৃতির মানুষ, বিশেষ করে এই প্যারানর্মাল বিষয়ে। ওনার ওয়াইফ বলেন যে ওনার ওয়াইফ নাকি দেখেন যে একটা মহিলা লম্বা লম্বা চুল, খুব কুৎসিত কদাকার, এই মহিলাটা এই হোসেন ভাইয়ের ওয়াইফের ঘরে ঢোকে। ঘরে ঢোকার পর সে তার আকৃতিটা ছোট করতে করতে একটা টিকটিকির মতো হয়ে যায়। এরপর দেয়াল জুড়ে দৌড়াদৌড়ি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে করতে একটা সময় ঘরের বাইরে চলে যায়। মাঝে মাঝে নাকি এই অবয়বটা মানুষ হয়ে ঢোকে, মানে মানুষের আকৃতিতে ঢোকে একটা বিড়াল হয়ে যায়, কিন্তু তার মাথাটা থাকে আগের সেই ভয়ঙ্কর চেহারার মতোই, কিন্তু বডিটা বিড়ালের মতো। এটা রুমের মধ্যে দিয়ে দৌড়ঝাঁপ করতে করতে আবার বাইরে চলে যায়। এরপরে উনি দেখেন যে উনি একটা ফাঁকা মাঠের মধ্যে আছেন, সেখানে একটি তাল গাছ আছে, ওই তাল গাছের নিচে একটা ছেলে বাচ্চা, কিন্তু তার গলাটা অস্বাভাবিক রকমের লম্বা, গলা কতটুকু লম্বা হতে পারে এর থেকে অস্বাভাবিক রকমের লম্বা। এই জিনিসটা খুবই কুৎসিত চেহারার, সে দৌড়াদৌড়ি করছে তাল গাছের নিচ দিয়ে, আর এই হোসেন ভাইয়ের ওয়াইফকে দেখে হি হি করে হাসছে। তো এরকম ভয়ঙ্কর স্বপ্নগুলো উনি দেখতে থাকেন, এটা ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করেন, অর্থাৎ হোসেন ভাইয়ের সাথে শেয়ার করেন। একদিন হয় কি, উনি বিকেলের দিকে মারাত্মক ভয় পেয়েছেন, উনি বিকেলের দিকে ওয়াশরুমে গিয়েছেন, উনি যখনই ওয়াশরুমে গিয়েছেন তখনই ওনার কাছে মনে হয় যে ওনার ড্রয়িং রুমে কেউ আছে। হঠাৎ করে ওনার এরকম মনে হওয়ার কারণটা কি, উনি নিজেও বলতে পারেন না কেন ওনার কাছে এরকমটা মনে হলো। ওনার কাছে মনে হলো ড্রয়িং রুমে কেউ আছে, কেউ ড্রয়িং রুমের সোফায় বসে আছে। উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন আর চোখে তাকিয়েছেন, মানে সরাসরি না, উনি বুঝতে পারলেন যে ড্রয়িং রুমে আসলেই কেউ বসা এবং একটা মহিলা অবয়ব, মাথায় ঘুমটা আছে। উনি সেদিকে না তাকিয়ে মানে আর চোখে দেখেছেন, মানে হালকা করে দেখে দ্রুত উনি ওনার রুমের দিকে দৌড় দিয়ে দরজা লক করে দিয়েছেন। যখনই এই কাজ করেছেন বাইরে ধুমধাম শব্দ, সবকিছু ভেঙে চুড়ে একাকার করে ফেলছে এমন একটা অবস্থা। আর অল্প কিছু সময় পরেই ওনার রুমের দরজার উপরে ভয়ঙ্কর ভাবে আঘাত করছে, মনে হচ্ছে দরজা এখনই ভেঙে ফেলবে, কোনো শব্দ করছে না বাট দরজার উপর ক্রমাগত আঘাত করে যাচ্ছে। দরজার নিচে আবার কিছুটা ফাঁকা ছিল, এই ফাঁকা দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই মহিলার যে চুল, এই চুল মনে হচ্ছে ঢুকে পড়ছে, সাপের মতো লিক লিক করছে, এরকমটা ওনার কাছে মনে হচ্ছে। উনি কি করেছেন, সাথে সাথে ফোনটা হাতে নিয়ে এই হোসেন ভাইকে ফোন করেছেন যে তুমি কোথায় তাড়াতাড়ি আসো। হোসেন ভাই দ্রুত বাসায় চলে আসেন, কাছাকাছি ছিলেন, বাসায় আসার পর যখন কলিং বেলে চাপ দিয়েছেন তখন এই জিনিসটা থেমে যায়। হোসেন ভাই ঘরে ঢুকে দেখেন ঘরের অবস্থা একদম লন্ড ভন্ড। আমরা এই ধরনের ঘটনাগুলোতে দেখি যে সবকিছু স্বাভাবিক, কিছুই হয় নাই, কিন্তু না, হোসেন ভাই দেখেন ঘরের অবস্থা লন্ড ভন্ড হয়ে একদম একাকার হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। তখন ওনার ওয়াইফ বলেন এই এই ঘটনা আমি এরকম দেখছি। হোসেন ভাই যখন আসেন তখন কিন্তু দরজাটা লক করা ছিল, ওনার কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে খুলে উনি ভিতরে ঢুকেছেন। এরপর উনি ওনার ওয়াইফকে ডাকাডাকি করেছেন, এরপর ওনার ওয়াইফ দরজা খুলেছে। তাহলে বাহিরের কেউ যদি আসেই ঘরে, সে কোন দিক দিয়ে গেল, বোঝাই যাচ্ছে এটা স্বাভাবিক কোনো কিছু না। এদিকে ওনার ওয়াইফের এই সমস্যা, আর উনি তো ভীতু প্রকৃতির, কিভাবে যে কি করবেন বুঝতে পারছেন না। ওই রাত্রে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে যে দুজনই ঘুমিয়ে আছেন, হঠাৎ করেই ওনার ঘুম ভেঙে যায়, অর্থাৎ হোসেন ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি দেখেন ওনার ওয়াইফ খাটের উপর বসে আছে, ঝিম ধরে বসে আছে, চোখ বন্ধ করে, চুল এলো মেলো। এবার প্রথমবারের মতো উনি সাহস করে কথা বলেন, কথা বলেন আপনারা কে, আপনাদের নাম কি, কোত্থেকে আসছেন, বেশ কয়েকবার জিজ্ঞেস করেন উত্তর পান না। এরকম যখন চার পাঁচবার জিজ্ঞেস করছেন একবার উত্তর ভেসে আসে, সেটা হলে তারা বলে যে তোর যে শ্বশুর বাড়ি দোহার ওখানকার একটা চকে তাল গাছ আছে, সেখান থেকে আসছি আমরা। আমরা একজন পুরুষ একজন মহিলা, আমরা স্বামী স্ত্রী। তখন এই হোসেন ভাই জিজ্ঞেস করেন, আপনারা কি চান? তখন বলে ওঠে, আমরা তোর বাচ্চা চাই। তখন হোসেন ভাই বলে, বাচ্চা দিয়ে কি করবেন? তখন নাকি বলে ওঠে, পাঁচটা বাচ্চার রক্ত লাগবে, তোর পাঁচ পাঁচটা বাচ্চার রক্ত আমরা নেব, এরপর চলে যাব। এ কথা শোনার সাথে সাথে হোসেন ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি যতটুকু দোয়া দরুদ জানেন পরে ওনার ওয়াইফকে ফু দিয়েছেন, ওনার ওয়াইফ স্বাভাবিক হয়ে যায়। এখনো এই সমস্যা চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শুরু করার আগে আমি বলেছিলাম যে এই রিলেটেড ঘটনা যেগুলো আমরা পূর্বে শুনেছি, বিশেষ করে আমরা এরকম ঘটনা শুনেছি না যে কারো বাচ্চা হয়, মারা যায়, মৃত হয়ে জন্ম নেয়, মনে হচ্ছে যে তার শরীরে এক ফোঁটাও রক্ত নাই, এরকম ঘটনা কিন্তু হয়। এরপর দেখা যাচ্ছে যে অনেক দোয়া দরুদ পড়েও বা অনেক রুকিয়া করেও কোনো কাজ হচ্ছে না, বা অনেক ভালো হুজুরের কাছে যাওয়ার পরে কাজ হচ্ছে, আবার দেখা গিয়েছে যে হঠাৎ করে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম এই যে এই স্বামী স্ত্রী যে পিশাচ জিনগুলো, এগুলো যখন নতুন বিয়ে হয়েছে এমন কোন মহিলার উপর আসর করে, এরা মূলত নির্দিষ্ট সংখ্যক বাচ্চাকে বলি হিসাবে নেয়, এদের রক্ত খায়, এরপরে চলে যায়, এরপরে হয়তোবা অন্য কারো উপর গিয়ে ভর করে, এভাবেই চলতে থাকে। আর এভাবেই নিরপরাধ শিশুগুলোর মৃত্যু হয়, এরা এদের খাবারে পরিণত হয়। আমরা বুঝতেই পারি না যে কেন এটা হচ্ছে। দীর্ঘ সময় ধরে এরকম ভাবে হত্যাযজ্ঞ চলতেই থাকে, এমন বিষয়েরই শিকার হয়েছেন হোসেন ভাইয়ের ওয়াইফ। অথচ কোনো কারণ ছাড়াই এগুলো এসে ওনার উপর ভর করেছে ওই তাল গাছ থেকে। ওনাদের জন্য দোয়া চেয়েছেন হায়দার আলী ভাই। আমরা দোয়া করি আল্লাহ দ্রুততার সাথে হোসেন ভাইয়ের ওয়াইফকে সুস্থতা দান করুন। এই ধরনের সমস্যাগুলো যেই পরিবারে হয়, এই পরিবার যে কি ধরনের একটা অশান্তির মধ্যে থাকে, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না কি ধরনের একটা মানসিক অশান্তি, কি ধরনের একটা টেনশন, সব কর্মকাণ্ড একদম বিনষ্ট হতে থাকে এই পেরেশানিতে, কোনো কাজে মনোনিবেশ করা যায় না, সারাক্ষণ একটা অশান্তি অশান্তি। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 170তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের থার্সডে নাইটের 159তম আয়োজনে একটি বিশেষ ঘটনা আপনাদের সকলেরই মনে বিশেষ স্থান জায়গা করে নিয়েছিল। সেটি হচ্ছে একজন আইসক্রিম বিক্রেতার ঘটনা, যেই আইসক্রিম বিক্রেতার নাম ছিল হাসু। যারা সেই বিশেষ ঘটনাটি এখনো শোনেননি তারা কিন্তু আমাদের থার্সডে নাইটের 159তম এপিসোডে গিয়ে সেই ঘটনাটি শুনে আসতে পারেন। সেই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছিলেন তার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। হাসু উনি কিন্তু বোকা বিলে গিয়ে আইসক্রিম বিক্রেতা হিসেবে যাদেরকে আইসক্রিম খাইয়েছিলেন তারা ছিল জিন। সেই বোকা বিল এটা আসলে এখন কেমন, মূলত বোকাবিলের ঠিক নাম নাকি বিল বোকা, তবে বোকাবিল নামে এটি বেশি পরিচিত। ত্রিশাল উপজেলার মধ্যে সবচেয়ে বড় বিল এটি, 3 ইউনিয়ন জুড়ে বিস্তৃত বোকাবিল। অনেক রোমহর্ষক ঘটনা প্রচলিত আছে এই বিলকে নিয়ে। বর্তমানে এই বিলটার আগের মতো নির্জন নেই, বিলের কিছু অংশে মাছের ফিশারিজ হয়েছে, এখনো বিলের কিছু অংশে সারা বছর পানি থাকে, বিলে প্রচুর পরিমাণে মাছও আগেও যেমন পাওয়া যেত এখন আগের মতো পাওয়া না গেলেও যথেষ্ট পরিমাণ মাছ পাওয়া যায়। তবে আগে যেমন অনেক মাছ পাওয়া যেত, এখন এতটা পাওয়া যায় না। তবে মাছ যে পাওয়া যায় না তা কিন্তু নয়। এই বিলে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে বাওয়া উৎসব হয়। বাওয়ার দিনে হাজার হাজার লোক একসাথে মাছ ধরতে নামে। প্রিয় লিসেনার্স, 159তম এপিসোডে হাসু আইসক্রিম বিক্রেতার ঘটনা প্রচারিত হওয়ার পর ওই বোকাবিলের কাছে বাড়ি একজন স্থানীয় ব্যক্তি এই জিল্লুর রহমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করে একটি ঘটনা বর্ণনা করেন, তো সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। ঘটনার সময়কাল 1980 সালের পরবর্তী কোন একটা সময় হবে। আমরা গ্রামের নামটি উল্লেখ করব না। গ্রামের এক জেলে বাড়ি, তারা বংশ পরম্পরায় মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। খাল বিল নদীতে মাছ ধরে বিকেলবেলা বাজারে বিক্রি করত। এখনও এই পরিবার মাছ ধরার সাথেই জড়িত, তবে তারা এখন শুধু ফিশারি এবং পুকুরের যে মাছ, এই মাছ বিক্রির টাকা দিয়েই মূলত তারা পরিবার চালান। তো জেলে বাড়িতে মাছ ধরার বিভিন্ন ধরনের সরঞ্জাম তো থাকতই, যেমন বের, জাল, পলো, ট্যাটা, তোরা জাল, শিব জাল, কারেন্ট জাল ইত্যাদি। তো জেলে বাড়ির তিনজন, তাহের ভাই, কাশেম ভাই এবং জামাল ভাই, মাছ ধরতে বোকাবিল যেতেন রাতের বেলা। সন্ধ্যার পর তারা বিভিন্ন সরঞ্জাম, টর্চ, হারিকেন ইত্যাদি নিয়ে রাত্রে খাওয়া দাওয়ার জন্য বা সাথে চিড়া, মুড়ি, গুড় ইত্যাদি শুকনা খাবারও নিয়ে বের হতেন। সারা রাত ধরে মাছ তো যা পেতেন সকালে বাজারে নিয়ে বিক্রি করতে পারতেন। আবার এগুলো বিক্রি করে প্রয়োজনীয় আরো সরঞ্জামাদি বাড়ির জন্য কিনে বাড়িতে ফিরতেন। এদের মধ্যে বয়সে সবার বড় ছিল তাহের ভাই। বোকাবিলের অতি প্রাকৃত ব্যাপার স্যাপার সম্বন্ধে তার কিন্তু যথেষ্ট ধারণা ছিল এবং মাছ ধরার সময় সবাই তার দিক নির্দেশনা অনুসরণ করত। ওই জেলে বাড়ির সাথে আরো একটি বাড়ি ছিল, ওই বাড়িতে একটা এতিম ছেলে বসবাস করত। ছেলেটার বয়স আনুমানিক ওই সময় 10 বছর হবে আর কি। ওর নাম ছিল হচ্ছে অলি। ছেলেটা একটু সহজ সরল হাবাগোবা টাইপের ছিল, তবে পাগল না, কিন্তু থাকে না অনেক বাচ্চা সহজ সরল কিন্তু পাগল না, ওই রকম আর কি। অলির মায়ের একটা ছেলে আর একটা মেয়ে ছিল। অলির দাদা জীবিত ছিলেন, অলির দাদারও এক ছেলে ছিল, সেটা হচ্ছে এই অলির বাবা। তখন পর্যন্ত অলির সুন্নতে খতনা করানো হয়নি, মানে যতটুকু বয়স হলে সাধারণত আমাদের দেশে করানো হয় 10 বছর, তখন আর কি হয়নি আর কি, সাধারণত আরো কম বয়সেই আমাদের দেশে সুন্নতে খতনা করানো হয়। মাঝে মধ্যে অলির মা এসে তাহের ভাইকে বলতো, আমার ছেলেটাকে রাতের বেলা মাছ ধরতে নিয়ে যাবেন, কিছু মাছ পেলেও তো আমাদের ভাত খাওয়ার জো হবে। তাহের ভাই এতিম বিবেচনা করে অলিকে মাঝে মধ্যে নিয়েই যেতেন। অলির কাজ ছিল মাছ ধরার সরঞ্জাম ও খাবার হাতে রাখা। মাছ ধরে রাখার পাত্র যেমন খালই, এই খালই অলির কাছেই থাকত। মাছ ধরার সময় কেউ কিছু চাইলে অলি এগিয়ে দিত। অলি মাছ ধরতে নামতো না কখনো, শুধু তাদের কাজে সাহায্য করত। অলি যেহেতু মাছ ধরে না, শুধু তাদের ওই ফরমায়েশ অনুযায়ী কাজ করে, তাই তাহের ভাই অলিকে বোকাবিল সম্বন্ধে তেমন কিছু জানান নাই। একদিন সন্ধ্যার পর তারা চারজন মাছ ধরতে বোকাবিল রওনা দেন, তিন ভাই আর হচ্ছে এই অলি। বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে ছিল এই বিল। বোকাবিলে একটি নদী ও দুটি খাল এসে মিশেছে। খালটা কৃত্রিমভাবে খনন করা। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসে এই খালের কাজ উদ্বোধন করেছিলেন এবং নিজের হাতে মাটি কেটে এই কাজ শুরু করেছিলেন। তো এটা ধরার খাল নামেও পরিচিত। খালটির যে বিলের সংযোগ যে পথটা রয়েছে, এই পথে একটি স্লুইস গেট ছিল। স্লুইস গেট দিয়ে খালের পানি নিয়ন্ত্রণে রাখা হতো। তো কথা ছিল যে ওই সময় এই স্লুইস গেটের কাছাকাছি মাছ ধরা হবে, মানে যেদিন তারা আবার বের হয়েছেন আর কি। তারা বিলে আসার পর অলির কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে যে যার মতো মাছ ধরতে নেমে গেছেন। তো অলি পানির ধারে একটা ক্ষেতের আইলে বসে থাকে। তো ওই দিন তেমন অন্ধকার ছিল না, টর্চ হারিকেন মাছ ধরার পাত্র সব তলির কাছে ছিল। তো চাঁদ কতক্ষণে মেঘের আড়ালে ঢেকে যায়, আবার কখনো বাইরে বেরিয়ে আসে, যখন বাইরে বেরিয়ে আসে চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। সাধারণত এমন দিনগুলোতে বা এমন রাতগুলোতে মাছ ধরতে আলোর প্রয়োজন হয় না। এদিকে কারেন্ট জাল পেতে সবাই তো পলো দিয়ে মাছ ধরতে ব্যস্ত। প্রিয় লিসেনার্স, আপনারা নাগরদোলা তো নিশ্চয়ই দেখেছেন, এদিকের গ্রামের মানুষ এটাকে বলতো চোরকি। গ্রামে মেলা হলে নাগরদোলা দেখা যেত। আগে নাগরদোলা সম্পূর্ণ কাঠের তৈরি ছিল, তাই যখন নাগরদোলা ঘোরানো হতো তখন গরুর গাড়ির চাকার শব্দের মতো ক্যাচ 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 শব্দ হতো, এই শব্দটা দূর থেকেও শোনা যেত। এখনকার নাগরদোলা অবশ্য দুই পাশে বিয়ারিং লাগানো থাকে, স্টিলের নাগরদোলা হয়েছে, তাই ধরনের ক্যাচ 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 শব্দ হয় না। আর এটা বিয়ারিং লাগার কারণে এটা ঘোরাতেও এখন অনেকটা সহজ হয়ে গেছে। তো এই বোকা বিলে রাতে মাছ ধরতে গিয়ে অনেকেই নাকি নাগরদোলা দেখতে পেত। এই নাগরদোলা দেখতে গিয়ে অনেকেই নিখোঁজ হয়েছে, এমনকি মানসিক ভারসাম্য হারিয়েছে, পাগল হয়েছে, এমন একাধিক ঘটনা নাকি রয়েছে। দুপুরে গ্রামের বাচ্চারা বিলে শাপলা ফুল শালুক সংগ্রহ করতে গিয়েও নাগরদোলা দেখেছে, এমন অনেক ঘটনা নাকি রয়েছে। সেই রাত্রে ওলি বসে আছে, সবাই মাছ ধরতে ধরতে একটু দূরে চলে গেছে, হঠাৎ করে ওলির কানে নাগরদোলার ক্যাচ 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 শব্দ ভেসে আসে। ওলির আগেও মেলায় তো নাগরদোলা দেখেছেই, শব্দটা পরিচিত লাগে তার কাছে। ওলির মনে হয় ওইদিকে হয়তো কোথাও মেলা হচ্ছে, সবাই মাছ ধরায় ব্যস্ত আর কেউ যেহেতু তাকে কোনো কাজে ডাক দিচ্ছে না, সে চিন্তা করলাম একটু এগিয়ে গিয়ে দেখে আসি না। শব্দটা ভেসে আসছে বিলের দক্ষিণ দিক থেকে। শব্দ অনুসরণ করে ওলুই হাঁটতে হাঁটতে নাগরদোলার কাছে এসে পড়ে। শুকনো ক্ষেত, মাঠের মতো একটা খোলা জায়গা, তো মানুষজন আসলে কাউকে দেখছে না ওলি, শুধু একটি নাগরদোলা আস্তে আস্তে ঘুরছে ক্যাচ 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 শব্দ করে। ওলি মনে করে মেলা হয়তো কাল সকালে হবে, তাই আগের দিন লোকজন এসে নাগরদোলা বসিয়ে রেখে গেছে। লোকজন যেহেতু কেউ নেই, আমি একটু নাগরদোলায় উঠে বসি, বিনা পয়সা চড়া হবে, এমনিতে তো পয়সা দিয়ে চড়তে হবে। ওলি নাগরদোলার কাছে গিয়ে দাঁড়াতেই নাগরদোলা থেমে যায়। নাগরদোলা হঠাৎ করে থেমে যায়, অথচ একটু একটু করে নাগরদোলা ঘুরছিল। মনে হচ্ছে নাগরদোলা এতক্ষণ ওলির জন্যই অপেক্ষা করছিল, সে কাছে আসতেই থেমে যায়। ওলি নাগরদোলায় উঠে বসে। এদিকে তাহের ভাই, উনি মাছ ধরতে ধরতে বিপাসার্থ হয়ে পড়েন, পানি নিয়ে আসার জন্য ওলিকে ডাকাডাকি করে ওলি কে আর পাচ্ছে না। ওলির কাছে কিন্তু খাবার পানি থাকে। এখন ওলিকে ডাকলেই তো পাওয়া যায়, এখন কেন পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু তাদের মাথায় একটা চিন্তার উদ্রেক করে। তাহের ভাই অন্য দুই ভাইকে ডাকতে থাকেন, তারা আসে, ওলি কোথায় গেল, এতে এমনি সহজ সরল ছেলে, হাবাগোবা টাইপের ছেলে, আবার কোথায় গিয়ে বিপদে পড়লো কিনা। এনারা তিনজন আবার একত্র হয়ে ওলিকে আশেপাশে খুঁজতে থাকেন, কিন্তু আশেপাশে কোথাও ওলিকে ওনারা পান না। সহজ সরল ছেলে, বুদ্ধিশুদ্ধি কম, একই আবার মাস্টার্স নিয়ে বাড়িতে চলে গেল কিনা। ওনারা চিন্তা করলেন যে হয়তোবা ওনারা মাছ ধরতে দূরে চলে গিয়েছিলেন, ওলি খুঁজে পায় নাই, ছোট মানুষ, উনি যা ওনারা মাছ যা দিয়েছিলেন ওলিকে, ওলি হয়তো সেই মাছগুলো নিয়ে ওনাদের বাড়িতে চলে গেছে, অর্থাৎ এই যে তাহের ভাইদের বাড়িতে চলে গেছে, সেখানে গিয়ে মাছগুলো রেখে হয়তো বা নিজের বাড়িতে চলে গেছে, এরকমটা ওনারা চিন্তা করেছেন। তো ওনারা কি করলেন যে ওনারা সারা রাত ধরে মাছ ধরেছেন, মাছ ধরে বাড়িতে ফিরেছেন, মাছ যেগুলো ধরেছেন ওগুলো অন্য একটা জায়গায় রেখেছিলেন। ওলি কিন্তু কখনোই ওনাদেরকে না বলে চলে যায় নাই, এই ফার্স্ট টাইম এরকমটা হয়েছে, এটাও কিন্তু ওনারা ভাবছিলেন। তো বাড়িতে আসার পর ওনারা জানলেন যে ওলি তো রাতে বাড়ি ফেরে নাই। এদিকে ওই ওলির যে মা, সেও এসে খোঁজ খবর নিয়েছে যে ওলি কোথায়। তারা বলে যে ওলি তো এরকম ভাবে হঠাৎ করে চলে গেছে, আর ওনারাও জানলেন যে ওলি রাতে বাড়ি ফেরে নাই। এদিকে ওলির মা যখন জানলেন যে ওলি এরকম ভাবে কোথায় যেন চলে গেছে, সে তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, একমাত্র ছেলে, তারপরে এরকম সহজ সরল ছেলে কোথায় গিয়ে কোন বিপদে পড়বে। এদিকে এই যে তাহের ভাই, ওনাকে সান্ত্বনা দেন যে আপনি চিন্তা করেন না, ওলিকে ইনশাল্লাহ আমরা খুঁজে বের করব। ওনারা কিন্তু অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু ওলির সন্ধান আর পান না। আশেপাশের গ্রামে হাটবাজারে খবর নিয়ে ওলিকে পাওয়া গেল না। এভাবে তিন দিন খোঁজার পর ওলির সন্ধান যখন পাওয়া গেল না, ওনারা চিন্তা করলেন যে ছেলেটাকে কেউ মেরে ফেললো না তো, আর ওলি যদি মারাই যেত বা কেউ মেরে ফেলতো তার লাশতন্ত্র তো পাওয়া যেত। ওলির মতো একটা সহজ সরল হাবাগোবা ছেলেকে কে মারবে, ওর কে শত্রু থাকতে পারে, এমন তো আসলে মনে করাও মুশকিল। কিন্তু ওলির কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। ওলি কিন্তু খুব ভালো সাঁতার জানত, পানিতে ডুবে যাওয়ারও কথা না, হারিয়ে গেলেও ফিরে আসার কথা। সে এতটা হাবাগোবা না যে সে হারিয়ে গেলে ফেরত আসতে পারবে না। সে তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, গ্রামের নাম সবকিছুই বলতে পারে। এভাবে চলে যায় তিন মাস। তিন মাস পরের ঘটনা, বিলের দক্ষিণ দিকের এক গ্রামের কৃষক তার পাট খেতে পাট কেটে আনতে গেছেন। কৃষক নিজে এবং সাথে দুজন কাজের লোক নিয়ে নৌকা করে বিলের ওই পাট ক্ষেত যেখানে ছিল ওই অংশে গেছেন। পাট কাটার মৌসুমে আবার বিলে পানি থাকে, তাই পাট কেটে নৌকায় করে কাছাকাছি এনে বিলের পানিতে পাট চুবিয়ে রেখে জাগ দিতে হয়। জাগ না দিলে কিন্তু এই পাট থেকে আঁশ আলাদা করা যায় না। এটা আমাদের এলাকায় জাগ বলে, হয়তো বা অন্য এলাকায় অন্য কোনো কিছু বলতে পারে। অর্থাৎ ওই পাটখড়িটা পানিতে রেখে এটা পচাতে হয়। তো যাই হোক, ওই কৃষক দুপুরে ক্ষেতের আইলে নৌকা বেঁধে খাবার খেতে বসেছেন ক্ষেতের একপাশে। তপ্ত রোদ ছিল সেদিন, খাবার খাওয়ার এক পর্যায়ে একটা দমকা হাওয়া লাগে তাদের শরীরে। বাতাসে পাট গাছগুলো দোলা দিয়ে ওঠে। বাতাস স্বাভাবিক ব্যাপার হলেও এমন একটা ঝটকা, মানে ঝটকা বাতাস কিন্তু সেদিন আর আসেনি। খাবার খেয়ে একটু হুক্কা টানবেন ওনারা, যখন হুক্কা নিয়ে নৌকার কাছে এসেছেন, অর্থাৎ নৌকা এসেছেন, একটা ছেলে লুঙ্গি আর গেঞ্জি পরে গামছা পেঁচিয়ে বসে রয়েছে। বসে না, আসলে এমন ভাবে ওই নৌকায় বসে রয়েছে, মাথাটা একপাশে ঠেকিয়ে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে হাতের ইশারায় কৃষক বাকি দুজনকে ডেকে নৌকার দিকে নিয়ে আসেন আর কি। বলেন যে দেখো তো, আমি যা দেখেছি তোমরা তাও মানে তাই দেখো কিনা। দেখার পর একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, কারো মুখে কোনো কথা নাই। অল্প সময় আগে তারা খেতে বসেছে, এর মধ্যে কেউ হেঁটে আসলে তো পানির শব্দ পাওয়া যেত। আর বিলের যেই জায়গায় তারা নৌকা নিয়ে এসেছেন এখানে কিন্তু পায়ে হেঁটে আসা কঠিন ব্যাপার বলতে হবে। একটু আগে একটা বাতাসের ঝটকা লেগেছে, আর ছেলেটা গভীর ঘুমে আচ্ছন্ন। একটা ভয় বা কৌতূহল এদের মধ্যে কাজ করছে, কেউ কোনো কথা বলছে না। তো কৃষক বলল, আমরা তিনজন আছি আল্লাহ ভরসা, তোমরা আমার সাথে আসো। কৃষক আগে, বাকি দুজন পেছনে। নৌকার কাছে গিয়ে নৌকায় না উঠে হাত দিয়ে নৌকা নাড়া দিয়ে ডাক দিল, মানে তার গায়ে হাত দেয় নাই, নৌকা নাড়া দিচ্ছে। সেটার ঘুম ভেঙে গেল এবং উঠে দাঁড়িয়ে চারপাশ ঘুরে দেখতে লাগলো। নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে জানায় তার নাম ওলি, বাড়ি অমুক গ্রামে, মানে তার গ্রামের নাম বলে। গ্রামের নাম শুনে কৃষকের তিন মাস আগের কথা মনে হয়। কৃষক জিজ্ঞেস করে, তুমি তিন মাস আগে রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল না? তখন ওলি বলে, না আমি তো কালকে রাতে মাছ ধরতে এসে চরকিতে উঠে ঘুমিয়ে গেছিলাম, এখন দেখি চরকিওয়ালা আমাকে এই নৌকার উপর রেখে চরকি নিয়ে চলে গেছে। কৃষক উনি বুঝতে পারলেন ঘটনাটা কি হয়েছে। উনি দূরের যে ক্ষেতগুলো রয়েছে ওই ক্ষেতগুলোর মানুষগুলোকে ডাক দেন, ওলিকে দেখান এবং বলেন যে এই যে দেখো ঘটনা কি, যে ওলিকে তো পাওয়া গেছে, এই এই ঘটনা, আমরা তো এই দিকটু আগে এরকম একটা দমকা বাতাস একটা পাইলাম, তারপর এই ঘটনা, ওলি তো এটা বলতেছে। সবাই মিলে ওলিকে ওই কৃষকের বাড়িতে নিয়ে যান। ঘটনা শুনে গ্রামের মানুষ এসে কৃষকের বাড়িতে ভিড় করে। বিকেল বেলা কৃষক গ্রামের মেম্বারকে সাথে নিয়ে ওলিকে নিয়ে তারা ওই যে ওলির যে গ্রাম ওখানে যান এবং ওলিকে বাড়িতে পৌঁছে দেন। রীতিমতো হই হুল্লোড় পড়ে যায়। তিন মাস পর ওলি ফিরে এসেছে। ওলির গায়ে সেই আগের পোশাক কিন্তু তখনও আছে। গ্রামের রেওয়াজ অনুযায়ী লোহা গরম করে পানি ওলিকে খাওয়ানো হয়, ওলিকে তখনই গোসল করানো হয়। গোসলের সময় জানা যায় ওলির খতনা করানো হয়েছে, মানে তার মুসলমানি করা। হারানোর আগে কিন্তু ওলির মুসলমানি করানো হয়নি। এছাড়াও ওলির শরীর স্বাস্থ্য আগের থেকে আল্লাহর রহমতে যথেষ্ট ভালো ছিল। ওলি সারাদিন খেলাধুলা করত, ঘুরে বেড়াত, পুকুরে সাঁতার কাটত, তাই ওলির শরীর ময়লাটে থাকত। কিন্তু ওলির শরীর কিন্তু তখন অত্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল, ঝকঝকে তকতকে একদম। ওলি যে হারায়নি, ওলিকে কেউ নিয়ে গিয়েছিল তা সবার বুঝতে বাকি রইল না। অনেকদিন পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ওলিকে দেখতে। এই তিন মাস ওলি কোথায় ছিল, কার সাথে ছিল, ওলিকে কে নিয়ে গিয়েছিল, এসব কোনো কিছুই ওলি মনে করতে পারেনি। শুধু এতটুকুই বলতে পারত যে আমি চরকির উপরে বসে ঘুমিয়ে গেছিলাম, পরে সকালে চরকিওয়ালা আমাকে নৌকার উপর রেখে চলে গেছে। ওলির দাদা অত্যন্ত ধার্মিক এবং নামাজি লোক ছিলেন। তার নামের শেষে মানুষ মুন্সি শব্দটা যোগ করেছিলেন, মানুষ খুশি হয়ে তাকে মুন্সি বলে ডাকতেন। তো ওলি ফিরে আসার পর প্রায়ই আঙুর খেতে বায়না ধরত, এমনকি আঙুরের জন্য কান্নাকাটি করে সারাদিন না খেয়ে থাকত। তখন আঙুর কিন্তু সচরাচর পাওয়া যেত না, উপজেলা বাজার থেকে ওলির দাদা কিনে এনে দিতেন। তাছাড়া আঙুরের দামও তো বেশি। ওলির এই পরিবারের যে আর্থিক সামর্থ্য, তাতে তো আঙুর কেনার সামর্থ্য তাদের আসলে ওভাবে ছিল না। তার দাদা যতটুকু পারতেন কিনে আনতেন। ওলি ফিরে আসার কিছুদিন পর, আনুমানিক এক মাস হবে, ওলির প্রতিবেশী এক চাচির ভাই ওলিদের বাড়িতে আসে। উনি কবিরাজি সংক্রান্ত কাজে ওলিকে কিছুদিনের জন্য নিতে চান। ওলিকে নিয়ে সে কোথাও যাবে না, তার বোনের বাড়িতে মানে পাশের বাড়িতেই থাকবেন। ওলির মা তার শ্বশুরের মতামত ছাড়া, অর্থাৎ ওলির দাদার মতামত ছাড়া কিছু করতে পারবেন না বলে জানিয়ে দেন সাম। রাত্রে ওলির দাদাকে জানানো হলে তিনি সরাসরি নিষেধ করে দেন, ওই মহিলার ভাই নাকি ভয়ঙ্কর এক কালো জাদুকর, তন্ত্রবিদ্যায় সিদ্ধ এক জাদুকর, সে ওলিকে নিয়ে অসৎ উদ্দেশ্যে কিছু করবে, এমনটাই ওলির দাদা আজ করেন। আর সেই লোকটা শয়তানের পূজারী। ওলির দাদা জানান শুধু এই লোক নয়, তার কাছে আরো এরকম বেশ কয়েকজনও নাকি এসে এই অনুরোধ করেছেন। ওলির দাদা কিন্তু বাসায় বিষয়টা বলেন নাই, তখন বলেন যে এরকম বেশ কয়েকজন লোক আমার কাছে আসছে, ওলিকে চাই। তো ওলির দাদার একমাত্র বংশ প্রদীপ, ওলির কিছু হয়ে গেলে তার বংশের বাতি নিভে যাবে, এমনটাই ওলির দাদা ভেবেছেন। তো এই একটিমাত্র কারণে ওলির দাদা কঠিন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হন। মানুষ কতটুকু অসহায় হলে নিজের ভিটেমাটি বিক্রি করে জন্মস্থান ছেড়ে দেশান্তর হতে বাধ্য হয়? সাধারণত গ্রাম এলাকায় নিজের ভিটামাটি বিক্রি করাটা খুবই খারাপ একটা উদাহরণ হিসাবে দেখা হয়। কেউ যদি ভিটামাটি বিক্রি করে অন্য জায়গা চলে যায়, এটা কখনোই ভালো হিসাবে দেখা হয় না। আর এটা যদি কেউ নেহায়েত বাধ্য না হন, এটা কেউ করেনও না, ভিটামাটি কেউ বিক্রি করেন, অনেকে ঋণের জালে জর্জরিত হয়ে গেলেও নিজের ভিটামাটি বিক্রি করেন না। খুব এক্সট্রিম লেভেলে চলে গেলে ভিটামাটি বন্ধক দেন তাও বিক্রি করতে চান না। আর কারো ভিটামাটি দখল করা, কারো ভিটামাটি দখল করে কাউকে সেটা থেকে উচ্ছেদ করাটাও, এটা খুব বড় ধরনের অভিশাপ লাগার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তাহলে এই ভিটামাটি বা জন্মস্থান ছেড়ে কেউ যাওয়ার কথা সাধারণত ভাবে না। ওলির দাদা সেই কাজটি করেছিলেন নেহায়েত বাধ্য হয়ে। ওলির পরিবার একদম অসহায় হয়ে পড়েছিলেন, কারণ তার দাদা জানতেন কোনো না কোনো ভাবে ওলিকে কোনো একটা কবিরাজ তুলে নিয়ে যেতে পারে, তাই বাধ্য হয়ে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। ওলির পরিবার যেহেতু খুবই গরিব ছিল, তাই ওলির মা বাধ্য হয়ে আবার যান সেই জেলের বাড়ি, ওই জেলে বাড়ি তাহের ভাইয়ের কাছে। তাহের ভাই ওলিকে কোনো মতেই নিতে রাজি নন। এবার ওলিকে নিলে তাদের সকলের সাথে খারাপ কিছু হতে পারে। মূলত ওলির মা চেয়েছিলেন যদি তাহের ভাইয়ের আন্ডারে থাকে তাহলে হয়তো বা তেমন কিছু হবে না, কিন্তু তাহের ভাই চিন্তা করলেন যে যেহেতু ও এরকম তিন মাস জিনেদের জগতে ছিল, এখন ওলিকে নিলে আবার তাদের কোনো সমস্যা হয়। যেহেতু ওলিকে কোনো একটা গতি করা গেল না, তার দাদার কি করবে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার আর কি করার ছিল। ওলির মা তখন গ্রামের অন্য এক লোকের কাছে যান, তার নাম ছিল হোসেন আলী। উনি পেশায় কৃষিকাজ করলেও মাছ ধরে বিক্রি করা তার বাড়তি আয়ের পেশা ছিল। শখের বসে মাছ ধরেন আর কি, নিজেদের খাওয়ার পাশাপাশি বিক্রিও করেন। এই হোসেন আলী তোরা জাল দিয়ে মাছ ধরতেন, কোমরে খালুই বেঁধে জাল ফেলে মাছ ধরতেন। ওইদিকে ওলির দাদা ভিটামাটি বিক্রির কাজ তো অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। ওলির দাদার শ্বশুর বাড়ি ছিল দিনাজপুর বা রংপুর জেলার কোন একটা স্থানে আর কি। তো ঘটনা যিনি বর্ণনা করেছেন উনি ঠিক স্থানটা বলতে পারেননি যে রংপুর না দিনাজপুর। ভিটামাটি বিক্রি করে উনি শ্বশুর বাড়ির জমি কিনে স্থানান্তরিত হবেন। তো অলি হোসেন আলীর সাথে বেশি দিন মাছ ধরতে যায় নাই, কারণ অলির দাদার জমি বিক্রির কাজ শেষ হয়ে গেছে। তাই একদিন সকলের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে যান। অলির পরিবার চলে যাওয়ার পর বেশ কিছু ঘটনা ঘটে, কিছু ঘটনা প্রকাশিত হয় দেরিতে। তো হোসেন আলী কিছু বিষয় বর্ণনা করেছিলেন। তিনি অলিকে নিয়ে নদী বা বিলে মাছ ধরতে গেলে তা দিন বা রাত যে সময়ই হোক না কেন, অলি যে জায়গায় জাল ফেলত সেখানেই বড় বড় মাছ পেত, কখনো মিস হতো না আল্লাহর রহমতে। তো হোসেন আলী বলেন যে আমি জাল ফেলতাম আর অলি খালুই নিয়ে দাঁড়িয়ে থাকতো। জাল তুললে অলি জাল থেকে মাছ পেছে খালুইয়ে ভরে রাখত এবং জালে আটকে থাকা লতা পাতা পরিষ্কার করে দিত। প্রথম দিন অলির বিষয়গুলো খুব একটা আগ্রহের সাথে দেখিনি, কিন্তু পরবর্তীতে দেখলাম অলির এই ব্যাপারটা। প্রথম দিন বা প্রথম দিকে চিন্তা করেছে এমনিতেই মাছ পড়ছে, প্রথমে বড় একটা বোয়াল পেলাম, এভাবে সেদিন আরো বড় কিছু মাছ পাই। অলিকে মাছের ভাগ দেওয়ার পরও আমার অনেক মাছ অবশিষ্ট থাকত। এভাবে প্রায় প্রতিদিন অলি যেখানে বলতো সেখানে জাল ফেলতাম, অর্থাৎ অলি আমাকে বলতো যে এইখানে জাল ফেলেন ওইখানে জাল ফেলেন। প্রথম দিকে তো গুরুত্ব দেই নাই, পরে দিলাম, পরে দেখি মাছ পাওয়া যায়। ঘন্টাখানেকের মধ্যে এত মাছ পেতাম যা সারাদিনেও পাওয়ার কথা কল্পনাই করতে পারতাম না। সারা দিন তো দূরের কথা, সারা রাত ধরলেও এত মাছ পাওয়ার কথা কল্পনাও করতাম না। অলির এই আশ্চর্য ক্ষমতার কথা আমি বুঝেছিলাম। এরপর থেকে রাতে আমি অলিকে নিয়ে মাছ ধরতে যাইনি, আমার সাহস হয়ে ওঠেনি। রাতের বেলা গেলে যদি কোনো একটা সমস্যা হয় দিনে মাছ ধরতে যেতাম। আল্লাহর রহমতে দিনে অলিকে নিয়ে মাছ ধরতে গেলে যা মাছ পেতাম তা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট ছিলাম। আর এই ব্যাপারটা আমি এবং আমার স্ত্রী ছাড়া কাউকে বলিনি, কারণ এটা যদি অন্য কেউ জানে তাহলে অলিকে নিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য অনেকের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। অলির পরিবার তো চলে গেল, অলির দাদা কিন্তু অনেকখানিক জায়গা জমি বিক্রি করলেও কিছু জায়গা বিক্রি করতে পারেন নাই বা করেন নাই। যতটুকু করেন নাই সেটা হলো বসত ভিটা, ওইটা তখনও আসলে বিক্রি করার মতো সময় উনি পান নাই, কারণ ক্রেতা পাচ্ছিলেন না। কিন্তু নাতিকে তাড়াতাড়ি নিয়ে চলে যেতে হবে, এই জন্য উনি শুধু ওই ভিটা মাটিটা পরে এসে বিক্রি করবেন, চিন্তা করে অন্য অন্য সব জিনিস বিক্রি করে চলে গেছেন আর কি। তো অলির দাদা যত দ্রুত সম্ভব এই এলাকা ত্যাগ করেছে, ভিটার জমি সবার আগে বিক্রি হওয়ার কথা ছিল, কারণ সবকিছু রেডি, কিনবে আর বসবাস করবে। বেশ কয়েকজন কিন্তু আগ্রহী হন, দরদাম ঠিক হয়, কিন্তু পরে কোনো এক কারণে বিক্রি হয় না। কেউ কিনেছে টাকা দিয়েছে, রেজিস্ট্রি করার দিন এসে বলে টাকা ফেরত দেন আমি কিনবো না, সিদ্ধান্ত বদল করেছে। তাই অলির দাদা ভিটা বাড়ির 10% জমি রেখেই চলে গিয়েছিলেন। অলিদের ভিটা এখনো আছে পরিত্যক্ত অবস্থায়। আগে মানুষ সেখানে যেত না, ভূতুরে ঘটনার সম্মুখীন হবে এই ভেবে। দিনের বেলায় কেউ যাচ্ছে হঠাৎ একটা ঢিল এসে পড়ে গায়ে, রাত্রে আগুনের ফুলকি দেখা যেত, কান্নার শব্দ ভেসে আসত, এরকম নানান কারণে মানুষ ওদিকে যেত না। এখন অবশ্য আশেপাশে বাড়িঘর হয়েছে, বেড়েছে মানুষের যাতায়াত, তাই কোনো ধরনের ভৌতিক ঘটনা এখন আর চোখে পড়ে না। ওই যে প্রতিবেশী এক চাচির তান্ত্রিক ভাই, যার কথা আমরা বলেছিলাম, এক তান্ত্রিক মামা আর কি, তার বাড়ি ছিল গফরগাঁও উপজেলায়। পরে জানা যায় তান্ত্রিক মূলত কালো জাদুর আশ্রয় নিয়েছিল, বসত ভিটা যে কিনতে বায়নানামা করত তার উপর নাকি কালো জাদু করত তান্ত্রিক, এই কারণে জমি বিক্রি হতো না। অলির পরিবার যেন এই এলাকা ছেড়ে যেতে না পারে এই জন্য। অলির পরিবার চলে যাওয়ার পর বসত ভিটায় ভূতুরের ঘটনা হতো মূলত ওই কালো জাদুর প্রভাবে। ওই তান্ত্রিক অলিদের পরিবার চলে যাওয়ার পরও নাকি জাদুর মাধ্যমে অনেক চেষ্টা করেছে অলিকে ফিরিয়ে আনার জন্য। অলির উপর কালো জাদু করার জন্য নাকি উল্টো তার নিজের উপরই প্রভাব পড়েছে, কোনো এক অজানা শক্তি আল্লাহর রহমতে অলির পরিবারকে রক্ষা করত। সে যা করত অলিদের পরিবারের উপর তার উল্টো হয়ে ওই তান্ত্রিকের পরিবারের উপরে সেই পড়ত। তান্ত্রিক এক পর্যায়ে নিজ পরিবারকে বাঁচাতে পরিবার থেকে পৃথক হয়ে যান, আলাদা একা এক বাড়িতে থাকতে শুরু করেন। একদিন সকালবেলা রেল লাইনে কাটা অবস্থায় তান্ত্রিকের লাশ পাওয়া যায়। তান্ত্রিক মারা যাওয়ার পর তার বোনের কাছ থেকে এসব তথ্য জানা যায়। বোন সহ বোনের বাড়ির অনেকেই এসব জানতো কিন্তু ভয় প্রকাশ করত না। তান্ত্রিক মারা যাওয়ার পর সবকিছু প্রকাশিত হয়। তান্ত্রিকের বোন মানে অলির এই প্রতিবেশী চাচির ছেলে নাকি পানিতে ডুবে মারা গিয়েছিল তারই আপন মামার জাদুর উল্টো প্রভাবে। ছেলে যখন হারিয়ে গেছে, ছেলে মারা গেছে আর কি, ছেলে হারানোর পর উনিও তখনও ভয়ে মুখ খোলেন নাই। এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের অনেকেই বলেন অলি নাকি একবার এসেছিল এই এলাকায় তার দাদা মারা যাওয়ার পর, কিন্তু এই কথা নির্ভরযোগ্য সত্যতা নিশ্চিত আসলে হয় না। অলিদের বসতভিটায় সেই 10% জমি এখনো আছে। অলিদের পরিবার চলে যাওয়ার পর কেউ তাদের সম্বন্ধে বলতে পারে না, কেউ কিছু জানেও না। তারা কখনো এখানে এসেছে বলে বা কারোর সাথে যোগাযোগ করেছে বলে কোনো তথ্য পাওয়া যায় না। আসলে অলির বিষয়টা সম্পূর্ণ এক রহস্যে ঘেরা। অলি কি বর্তমানে জীবিত আছে, কোথায় আছে বিষয়টা জানা যায় না। হতে পারে অলি জীবিত আছে, যদি 1980 সালের পরবর্তী সময়ে অলির বয়স 10 বছর থাকে তাহলে এখন অলির বয়স কত হবে আপনারা চিন্তা করেন। এখন 2025 সাল, অলি এখন বয়োজ্যেষ্ঠ হয়েছে এটা নিশ্চিত, বেঁচে থাকার সম্ভাবনাও আল্লাহ চাহেন তো রয়েছে। হতে পারে অলি অন্য কোনো নামে অন্য এলাকায় রয়েছে। অলির দাদা শ্বশুর বাড়ি ছিল দিনাজপুর বা রংপুর এলাকায়, সেখানকার কোনো একটা জায়গায় সে বেড়ে উঠেছে, সেখানেই সে বিয়ে করেছে, সন্তানাদি হয়তোবা হয়েছে, হয়তোবা তার নাতি নাতনিও হয়েছে, এমনও হতে পারে। কিন্তু কেউ জানে না অলির সাথে ঘটে যায় এই ঘটনা। প্রিয় লিসেনার্স, দারুণ একটা ঘটনা ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। কত কিছুই না রহস্যময় থাকে। এই ঘটনা আপনারা শোনার পর অনেকেই অলি সম্পর্কে জানতে চাইবেন বা মনের মধ্যে প্রশ্ন উদিত হতেই পারে অলি কোথায় আছে। আমরা কেউ জানি না, যিনি পাঠিয়েছেন ঘটনা উনিও বলতে পারেন না। তবে আপনাদের জানা যদি থাকে, কারণ যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার বাড়ি তো ময়মনসিংহের ত্রিশালে, আমাদের লিসেনাররা তো সারা বাংলাদেশেই রয়েছেন, রংপুর দিনাজপুরের ওইদিকে এই রহস্যময় বালকের সম্পর্কে আপনারা কি কেউ কখনো জেনেছেন আপনাদের বাবা বা দাদাদের মুখে? এখন তো তার বয়স নিশ্চয়ই বেশি হয়েছে, কিন্তু আপনারা যদি তার সম্পর্কে কিছু জানেন আমাদেরকে কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে, দারুণ 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 একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো ঘটনা ইনশাআল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 170তম আয়োজনের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 170তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায় চলে এসেছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই ভিডিও লাইক বাটন প্রেস করেছেন কি, না করে থাকলে দ্রুত প্রেস করে ফেলুন। আর আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করেছেন কি, না করে থাকলে দ্রুত করে ফেলুন, যাতে অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই এপিসোডগুলো শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন। আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি ANTHEHOROROWORLDBD horrorworldbd@gmail.com। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাব। এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম মুজাহিদুল ইসলাম মেহেদি, ওনার দেশের বাড়ি চট্টগ্রামে, ওনার পরিবার চট্টগ্রাম শহরেই বসবাস করছেন, তবে উনি বর্তমানে ঢাকার বাড্ডা এলাকায় রয়েছেন। উনি সরকারি তিতুমীর কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটে এই মেহেদি ভাইয়ের আম্মুর চাচাতো ভাইয়ের ছেলে অর্থাৎ ওনার মামাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল 1996 কি 1997 সালের নভেম্বর মাসের দিকে। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে এমরান। উনি এক্সাক্ট সালটা বলতে পারেন নাই, 96 না 97, যার কারণে আমরা দুটো সালই বললাম, এই দুটো সালের মধ্যে কোন একটা হবে আর কি। ঘটনাটি মূলত চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ঘটেছিল। ঘটনার ঠিকানাটা আমরা এক্সাক্ট বলছি না, কেননা এটি একটি প্রতিষ্ঠান রিলেটেড, প্রতিষ্ঠানটি এখনো চলমান রয়েছে, অনেক স্টুডেন্ট সেখানে লেখাপড়া করছে। এটি ওই এলাকার কেরানীহাট থেকে ঠাকুরদিঘির মাঝামাঝি অবস্থিত কোন একটি মাদ্রাসাকে ঘিরে এই ঘটনাটি ঘটেছিল। তো এই যে এমরান ভাই, উনি ওই সময়ে মাদ্রাসার আলিম প্রথম বর্ষে লেখাপড়া করছেন। আলিয়া মাদ্রাসাগুলোতে দাখিল হচ্ছে এসএসসি সমমান, আর আলিম হচ্ছে ইন্টারমিডিয়েট সমমান, ফাজিল অনার্সের সমমান, আর কামিল হচ্ছে মাস্টার্সের সমমান আর কি। তো আলিম প্রথম বর্ষে অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে উনি অধ্যয়নরত রয়েছেন। ওই মাদ্রাসায় আবাসিক হোস্টেল ছিল, সেখানেই এই এমরান ভাই থাকতেন। ব্যক্তিগত কারণে মূলত এই ইমরান ভাই মাদ্রাসার নামটি প্রকাশ করতে চান নাই। তো যাই হোক, আমরাও বললাম না, ওই সময় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শীত পড়তে থাকে, নভেম্বরের শুরুতে কিন্তু শীত পড়তে থাকে। আর বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের আবহাওয়াগত কারণেই এটা তৈরি হয়েছে যে এই শীতকালীন সময়ে প্রচুর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোরও আয়োজন করা হয়ে থাকে এই শীতের সময়। বিভিন্ন জায়গাতে আমাদের আরও যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময় হয়ে থাকে, কারণ ঝড় বৃষ্টির সময় না, মানুষজন ঘেমে যায় না, শীতকালে আয়োজন করতেও সুবিধা হয়, রাতটা দীর্ঘ হয়, কারণ এ ধরনের প্রোগ্রামগুলো রাতের বেলায় বেশি হয়, মানুষ আবার বাড়িতে ফেরত আসতে পারে, শীতকালীন পিঠা, অনেক কিছু ব্যাপার কিন্তু রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে, যার কারণে এই সময়গুলোতে এই ধরনের কালচারাল প্রোগ্রাম বলি আর ওয়াজ মাহফিল বলি অর্থাৎ ধর্মীয় প্রোগ্রাম বলি সেগুলো বেশি হয়ে থাকে আমাদের দেশে। তো ওনাদের মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেটা ডেটও আগে থেকে তো ফিক্সড ছিল, ওনারা জানতেন যে কবে এটা হবে। দিনের বেলাতে এই ইমরান ভাই এবং আরো কিছু ছাত্ররা মিলে ওই হোস্টেল সুপার যিনি আছেন তার সাথে দেখা করে ওই ওয়াজ মাহফিলে যোগদান করার অনুমতি চান। তো হোস্টেল সুপার অনুমতি দেন, বলেন যে একা একা কেউ যেও না, সবাই একত্রে থাকবা, আবার একসাথে চলে আসবা। ওনারা বলেন ঠিক আছে হুজুর, আমরা আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব। এদিকে এই ওয়াজ মাহফিলে কারা কারা যাবে এটা জানার জন্য ইমরান ভাই উনি আরো কিছু ছাত্র ভাইদের সাথে কথা বলছিলেন। তখন জানা গেল যে তারাও এই খোঁজ খবর জানেন, তারাও আলাদাভাবে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছেন যাওয়ার জন্য, অনেকেই যাবে, কিন্তু দুজন স্টুডেন্ট তারা যেতে রাজি হল না। এরা বছরের মাঝামাঝি সময় এসে ভর্তি হয়েছে দাখিলে, দাখিলে ভর্তি হয়েছে। এরা অন্য আর একটা জায়গায় লেখাপড়া করত, তো এদের আবার দাখিল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহের দিকে বা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে হওয়ার কথা, যেহেতু নভেম্বর মাস সময় নাই, বছরের মাঝামাঝি এসছে, এরা আবার বলছে যে আমাদের তো লেখাপড়া ওরকম হয় নাই, আমরা যাব না। আর ওই সময় কিন্তু যেই সিচুয়েশনটা ছিল ওই সিচুয়েশনে এখন যেরকম ভাবে পরীক্ষা হয় ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিল এরকম একটা সময় পরীক্ষা হয় না, ওই সময় কিন্তু এরকমই ছিল। তবে বছরের মাঝামাঝি যে ভর্তি হয়েছে ওই সময় 1996-97 সালের দিকে, এখনকার মতো এতটা কিন্তু ডিজিটাল সবকিছু হয়ে যায় নাই, তখন ম্যানুয়াল টিসিগুলো নিয়ে আসলে কিন্তু ভর্তি হতো। যদি কোনো জায়গায় রেজিস্ট্রেশন হয়ে থাকে, রেজিস্ট্রেশন করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়, অর্থাৎ সে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। তো ওই সময় ওরা নাকি রেজিস্ট্রেশন করেনি বিশেষ পদ্ধতিতে বা বিশেষ প্রক্রিয়া আলাদাভাবে স্পেশালি তাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে, এরকমটাই তারা বলেছিলেন ভর্তির সময়। তো যাই হোক, তারা আসছে, আসার পর তো লেখাপড়া করছে, যেহেতু তারা পরীক্ষার এক্সকিউজ দিয়েছে এই কারণে তাদেরকে তো আর কিছু বলা যায় না। ওদেরকে রেখেই ইমরান ভাই আরো কিছু বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে গেলেন। তো বের যে হয়েছেন গেট থেকে, গেটে যারা পাহারায় থাকেন নাইট ডিউটিতে, তাদেরকে বলে গেলেন যে আমরা কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু হোস্টেল সুপার হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছি। তখন ওনারাও বললেন যে হ্যাঁ, আমাদের সুপার মহোদয় আমাদেরকেও বলেছেন যে তোমরা যাবা, তোমরা যাও, তোমরা কি হোস্টেলে কেউ আসো? আর বলে যে হ্যাঁ, এখন তো দুইজন আছে, ওই যে বছরের মাঝামাঝি ভর্তি হলো না দুইটা ছেলে, এই দুজন আছে। তখন ওই পাহারাদার যে দুজন ছিলেন, ওনারা দুজন ছিলেন তো এখানে, একে অন্যের দিকে তাকাতাকি করে ওই ইমরান ভাইকে বলতেছে যে দেখো ইমরান, কিছু মনে করেন, একটা কথা বলি, এই দুইটা ছেলেকে কেমন যেন লাগে আমাদের কাছে, কেমন যেন সন্দেহ সন্দেহ লাগে, এর কোত্থেকে আসছে, এর বাড়ি কই, তেমন তো কিছু বলেও না জিজ্ঞেস করলে, কথায় এড়াই চলে যায়, এর তো কেমন কেমন কথা, আমরা তো এখানে যারা যারা আছে সবারই বাড়িঘর কোথায় সবকিছু জানি, এরা কেন যে কথা বলতে চায় না এরও তো বুঝি না। তখন ইমরান ভাই বলে যে ওরা একটু চুপচাপ স্বভাবের, ওরা কারোর সাথে খুব একটা কথা বলে না, এরকম আসে না অনেক ছেলে পেলে যারা কথা বলতে চায় না, চুপচাপ থাকে, আমাদের সাথে তো দরকার ছাড়া খুব একটা কথা বলে না, এই জন্য ওদেরকে আমরাও ঘাটাই না, আসে ওরা ওদের মতো থাক না, সমস্যা কি, আমাদের যিনি অধ্যক্ষ হুজুর আছেন তিনি তো ওদের বিষয়ে সবকিছু জানেনই, বিস্তারিত জানেন, আমাদের এত কিছু না জানলেও চলবে। তখন অন্য দুইজন যে পাহারাদার বলেন হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আচ্ছা যাও তোমরা তাড়াতাড়ি ফেরত এসো, আমরা আসি। তখন ওনারা তো বের হয়ে চলে গেছেন, পুরো এই বিল্ডিং এ মাত্র দুইজন স্টুডেন্ট ভেতরে বসে আছে লেখাপড়া করছে। এদিকে প্রায় এক ঘন্টার পথ হেঁটে যাওয়ার পর হঠাৎ করে ইমরান ভাইয়ের মনে পড়ে যে ওনারা টর্চ লাইট আনেন নাই, কারণ ওনারা যে একসাথে যাচ্ছিলেন সেটা তো ঠিক ছিল, মোটামুটি তখন আলো টালো ছিল, কিন্তু টর্চ লাইট আনেন নাই। টর্চ লাইট যে আনেন নাই, এই ভুলটা মূলত অন্য আরেকজন স্টুডেন্টের, আরেকজন ছাত্র ভাইয়ের, কেননা ওনারা দুইটা টর্চ লাইট রেডি করে রেখেছিলেন, কথা ছিল যে সেই সাথে করে নিয়ে আসবে। তো গল্প করতে করতে সবাই হেঁটে চলছে, টর্চ লাইট জানার প্রয়োজন হয় নাই, কি মনে করে ইমরান ভাই জিজ্ঞেস করছে এই টর্চ লাইট কার কাছে রে? তখন ওই ছাত্র ভাই বলছে আরে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো টর্চ লাইট ওই রুমেই ফেলে রেখে আসছি, দুইটা টর্চ লাইট তো আমি রাখছিলাম আমার টেবিলের উপরে, আমি তো ভুলে গেছি, আপনারা সবাই আগাতে থাকেন, আমি এক দৌড়ে গিয়ে টর্চ লাইট দুটো নিয়ে আসি। তখন ইমরান ভাই বলতেছে যে তুমি আবার যাবা এখানে, আচ্ছা যাক তুমি এদেশে থাকো আমি যাই। তখন ওই ছাত্র ভাই বলতেছে যে না না ভুলটা আমার, আপনি আবার কষ্ট করে যাবেন, আমি যাই নিয়ে আসি। ইমরান ভাই বলতেছে আরে না ও কিছু না, তুমি যাও আমি নিয়ে আসতেছি। তখন ইমরান ভাই ওনাদেরকে এগিয়ে দিয়ে উনি ওই মাদ্রাসার দিকে আগানো শুরু করেন, তো দ্রুত হাঁটা শুরু করেছেন, এক ঘন্টার পথ কিন্তু হেঁটে চলে আসেন। উনি দ্রুত হেঁটে প্রায় 40-45 মিনিটের মাথায় মাদ্রাসা গেলে যখন আসছেন, তখন ওই যে দুইজন পাহারাদার বলছেন যে আরে ইমরান, মাহফিল কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিনা, এত তাড়াতাড়ি চলে আসলা, তোমার সাথে লোকজন কই? তখন ইমরান বলতেছে যে আসলে তো টর্চ লাইট নেওয়ার জন্য আসছি। বলে ঠিক আছে যাও উপরে যাও নিয়ে আসো। ইমরান ভাই উনি উপরে যাওয়া শুরু করেছেন, ওই সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, পুরো বিল্ডিং অন্ধকার, আর তখন তো ওই হোস্টেলে জেনারেটর নাই, আইপিএস নাই, এরকম কিছু নাই, ইলেকট্রিসিটি চলে গেলে যে যার মতো হারিকেন মোমবাতি এগুলো জ্বালিয়ে লেখাপড়া করত। তো উনি যখনই গেট দিয়ে ঢুকেছেন ইলেকট্রিসিটি চলে গেছে, উনি তো হাতরে হাতরে রেলিং ধরে ধরে উপরে উঠতেছেন। তো তিনতলাতে এসেছেন, তিনতলাতে আসার পর উনি ওই যখন ওই যে স্টুডেন্ট যে দুইজন বছরের মাঝামাঝি এসে ভর্তি হয়েছে এই দিক দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে উনি খেয়াল করেন যে এই রুমের মধ্যে আলো জ্বলছে, তো টেবিলের উপরে দুটো ব্রাউন কালারের অর্থাৎ বাদামি কালারের দুটো বেড়াল বসে আছে, এই বেড়াল দুটো বই খুলে বসে আছে টেবিলের উপরে। উনি এটা দেখে কিন্তু অস্বাভাবিক কিছু মনে করেন নাই, কারণ হচ্ছে ওই হোস্টেল আশেপাশে অনেক ছোট বড় বিড়াল ছিল, দেখতেও সুন্দর বিড়াল এরকম অনেক আছে, মাদ্রাসার বাচ্চারা বা ছেলেপেলেরা খাবার খায় এগুলো আশেপাশে ফেলে, হোস্টেলে যে রান্না করা হয় রান্নার উচ্ছিষ্টগুলো ফেলা হয় এগুলো খাওয়ার জন্য কিন্তু বিড়ালরা আসে, অনেক সময় অনেকের রুমের মধ্যে বিড়াল ঢুকে যায়, ওনারা কেউ কিছু বলেন না আর কি, তো এরকম বিড়াল তো ঢুকতেই পারে এখানে, হর হামেশাই তো আসে। এটা নিয়ে তো চিন্তা ভাবনা করার কিছু নাই। উনি ওনার মতো চলে গেছেন যেখানে টর্চ লাইট রাখা ছিল, তো সেই টর্চ লাইট নিয়েছেন উনি। উনি টর্চ লাইট নেয়ার পর যখন আবার চলে যাবেন, চলে যাওয়ার সময় কি মনে করে যখন আবার ওই রুমের জানালার দিকে তাকিয়েছেন, তখন দেখেন যে বেড়াল দুটো নাই, ওখানে ওই যে দুই স্টুডেন্ট এনারা বসে আছেন। এটা দেখার পর কিছুটা ভয় পেয়ে গেছেন যে কি ব্যাপার, বিড়াল দুটো কোথায় গেল, এই অল্প সময়ের মধ্যে বিড়ালও চলে গেল, ওরা তো ওই সময় ছিল না, আমি যখন জানালা দিয়ে দেখলাম তখন তো এরাও ছিল না, ঘটনাটা কি? তখন উনি একটু সন্দেহ করেছেন। সন্দেহ করার পর উনি কি মনে করে আবার একটু রুমের দিকে চলে আসছেন, ওনার রুমের দিকে যখন চলে আসছেন তখন উনি খেয়াল করলেন ওই দুই স্টুডেন্ট তার দরজার সামনে দাঁড়ানো। যখন এই দুই স্টুডেন্টকে দরজার সামনে দাঁড়ানো দেখেছেন উনি তো চমকে উঠেছেন, এমনিতে মনের মধ্যে একটু সন্দেহ আসে। এই দুইজন স্টুডেন্ট তখন এই ইমরান ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দেন, এবং এদের মধ্যে থেকে একজন উনি বলেন যে ভাই আপনি যেটা ভাবছেন আসলে সেটাই। ইমরান ভাই কিন্তু ধরা দিচ্ছিলেন না, উনি বলেন আমি ভাবছি মানে তোমরা কি বলতে চাচ্ছ, বলে জি জি আপনি যেটা ভাবছেন আমরা সেটাই। বলেন আমি কি ভাববো, আমি দেখলাম যে তোমাদের টেবিলের উপর দুটো বিড়াল বসা, আবার তোমাদেরকে দেখলাম, আমার মাথাটা একটু ঘুরান দিচ্ছিল, আবার বিড়াল যখন দেখলাম তখন আবার একটু চোখে একটা ধাঁধার মতো লাগতেছিল, আবার চোখটা একটু ডলা দিলাম কচলাইলাম তখন আবার অন্যরকম দেখলাম। তখন ওই দুইজন বলছে জি ভাই আপনি ঠিকই বলছেন, আপনার চোখ কষ্টানোর কারণ অন্য কিছু না, আমরাই। তখন এই ইমরান ভাই চিন্তা করতেছেন যে আমার সামনে সাক্ষাৎ দুইটা জিন দাঁড়ানো, এখন এই দুইটা জিন এরা আমার সামনে দাঁড়ানো কোনো ক্ষতি টতি করবে না তো। তখন এদের মধ্যে একজন বলতেছে যে ভাই আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না, কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন এখন নিজে থেকে এসে আপনার সাথে কথা বলা শুরু করলাম, আমরা তো সময় নিতে পারতাম, কিন্তু কেন আমরা এখন নিজে থেকে এসে আমাদের পরিচয় দিচ্ছি। তখন ইমরান ভাই বলেন যে জি আসলেই তো কথা তো সেটাই, কেন তোমরা কেন পরিচয় দিচ্ছ? তখন এই দুইজনের মধ্যে থেকে একজন, ওদের একজনের নাম আসলে নামটা আসল নাম যেটা, মানে আসল নাম বলতে তো ওইখানে যে নামটা ছিল সেই নামটা তো আমাদেরকে দেন নাই, এটা ছদ্মনাম হিসাবে দিয়েছেন, তো ছদ্মনাম হিসাবে একজন নাম হানিফ একজন নাম আব্দুর রহমান, এই দুটো নাম দিয়েছেন আর কি। এদের মধ্যে থেকে একজন যে একটু বয়সে একটু বড় বলে মনে হয়, দুজন তো একই ক্লাসে পড়ে, তো বলা হয় যে ভাই শোনেন বছরের মাঝখানে আমরা যে ভর্তি হয়েছি এখানে এর পিছনে একটা কারণ আছে, আমরা আগে আরেকটা মাদ্রাসায় পড়তাম, সেখানে হঠাৎ করেই আমরা একজনের চোখে ধরা পড়ে যাই, কারণ আমরা যেই রূপে থাকি আমরা মানুষের রূপে বেশি সময় থাকতে পারি না, আমাদের রূপ বদল করতে হয়, দিনে কমপক্ষে দুইবার রূপ বদল করতে হবেই, এছাড়া আমাদের উপায় নাই। আপনারা যেমন এক পোশাক দীর্ঘ সময় ধরে পরে থাকতে পারেন না, চেঞ্জ করেন, আমাদের রূপ পরিবর্তন করতে হয়, আমরা আমাদের আসল রূপে ফেরত আসি। যখন আপনারা আমাদেরকে দেখেন মানুষের বেশে, কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু আমরা ঠিকই রূপ পরিবর্তন করি, আবার মানুষের বেশে চলে আসি। যখন আমাদের রুমে দেখেছেন লোকজন যেহেতু ছিল না, তখন আমরা বিড়ালের রূপ ধারণ করেছি, অন্য একটা রূপ ধারণ করেছি, ওই সময় আপনি দেখে ফেলেছেন, এরপর আবার আমরা মানুষের সুরত ধারণ করেছি। তো এরকম একটা ঘটনা আগের একটা প্রতিষ্ঠানে ঘটেছে, সেখানে একজনের কাছে আমরা ধরা পড়ে যাই, তাকে বারবার বলা হয়েছিল যে ভাই খবরদার এটাকে বলো না, বললে আমাদের লেখাপড়াটা বন্ধ হয়ে যায়, বছরের এই মধ্যবর্তী সময় আমরা অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে বেশ জটিলতা দেখা দিবে। কিন্তু ওই ছেলেটা সে বিভিন্ন জনকে বিষয়টা বলে ফেলে, যার ফলশ্রুতিতে একটা সমস্যা হয়ে যায়। মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিলেন তিনি আমাদের সম্পর্কে জানতেন, উনি আমাদেরকে ডেকে বলেন যে বাবারা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আশেপাশে বেশ কিছু তান্ত্রিক কবিরাজ আছে, এরা যদি একবার খবর পায় যে তোমরা দুইজন জিন তাহলে তোমাদেরকে বন্দি বানায় ফেলতে পারে, তোমাদের ভালোর জন্য বলছি, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এখানে থাকো না। এরপর নাকি ওই দুইজন চলে আসেন ওখান থেকে, ওনাদের জগতে যান, সেখানে সর্দারের কাছে গিয়ে বলেন যে এই ঘটনা ঘটছে। তারপর এই দুইজনকে এই মাদ্রাসায় পাঠানোর জন্য ওনাদের যে সর্দার, সেই সর্দারই তার পরিচিত একজন হুজুর যিনি এই মাদ্রাসার অধ্যক্ষ তাকে অনুরোধ করেন, বলেন যে হুজুর আপনি কোনোভাবে এই দুজন স্টুডেন্টকে ভর্তি করায় দেন, যেহেতু এটা কমই মাদ্রাসা না, এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, এখানে সরকারি সব ডকুমেন্টগুলো থাকে, এখানকার হিসাব নিকাশ আলাদা, এখানে ছবি দিতে হয়, বাবার নাম মায়ের নাম অনেক কিছু দিতে হয়, তো এই জিনিসগুলো আসলে অধ্যক্ষ হুজুর হ্যান্ডেল করবেন, উনি ওনার মতো করে তাদের ছবি তোলা বা আদার সবকিছু। তো হুজুর তো রাজি হয়েছেন, এরপরে এরা এইখানে এসে ভর্তি হয়েছে। আর হঠাৎ করেই এই রাতের বেলা ইমরান ভাই তাদেরকে এইভাবে দেখে ফেলেছে। তখন ইমরান ভাই বলে যে ভাইয়া তোমরা কেন আমাকে তোমাদের পরিচয়টা এইভাবে বললা? তখন এই দুজন বলে যে আমরা মানুষ দেখলে এতটুকু বুঝতে পারি কাদের দ্বারা আমাদের ক্ষতি হবে, কাদের দ্বারা ক্ষতি হবে না। ওই যে ছেলেটাকে আমরা নিষেধ করেছিলাম সে কিন্তু বলে ফেলেছিল, আমরা শুনেছি আমাদের সর্দার এই দুইজনকে, একজন তো আর একজনও এই বিষয়টা ছড়ানোর পিছনে দায়ী ছিল, তো এই দুইজনকে আমাদের সর্দার শাস্তি দিয়েছেন, কি শাস্তি দিয়েছেন এটা আমরা জানি না, জিজ্ঞেসও করি নাই, তবে শাস্তি দিয়েছেন, এগুলো দিতে হয়, আমরা না চাইলেও তাদের ক্ষতি হয়ে যায়, আপনি যে কাউকে বলবেন না এটা আমরা নিশ্চিত, আর আমরা যতদিন এখানে লেখাপড়া করব ততদিন কাউকে বলেন না, আমরা চলে যাওয়ার পরে বলতে পারেন। তো ইমরান ভাই বলল যে ঠিক আছে, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তবে ইমরান ভাই এটাও জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কেন এই মাদ্রাসায় ভর্তি হইলা, অন্য জায়গাও ভর্তি হতে পারতা, অন্য সাবজেক্টে ভর্তি হতে পারতা, কমি মাদ্রাসায় ভর্তি হতে পারতা। তখন ওরা বলেছিল যে না, আমাদের সর্দার এরকমটাই চেয়েছিলেন যে আমাদের মধ্যে বিভিন্ন সাইডে লেখাপড়া করতে হয়, কেউ হাফেজ হবে, কেউ আলেম হবে, কেউ এই জেনারেল এডুকেশনে তারা শিক্ষিত হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম সর্দারের কিছু নির্দেশনা থাকে, সেই নির্দেশনা মেনেই তারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে, মানে এই লাইনে লেখাপড়া করছে। যাই হোক, এরকমটা বলেন, এরপর ইমরান ভাই উনি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে যান সেই মাহফিলে। তো মাহফিলে গিয়েছেন, ঠিকঠাক মতো মাহফিল শেষ করে চলে আসেন, এরপরে কিন্তু দীর্ঘ একটা সময় চলে যায়। এই সময়ের মধ্যে কিন্তু এই দুইজনের সাথে ইমরান ভাইয়ের সখ্যতা খুব ভালোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, ইমরান ভাইয়ের বিভিন্ন ধরনের সমস্যায় দুজন হেল্পও করেছে, ঠিকঠাক মতোই নাকি এরা এখানকার দাখিল পরীক্ষাটা শেষ করে, দাখিল পরীক্ষা দিয়ে এরা চলে গেছে, তাদের সার্টিফিকেট বা অন্যান্য আদার সবকিছু তোলা বা এরকম কোনো কিছু সম্পর্কে আসলে এইভাবে ইমরান ভাই বলেন নাই, তো এই কারণে বলেন নাই, কারণ এগুলো নিয়ে আবার সেই মাদ্রাসায় গিয়ে ঘাটাঘাটি হতে পারে, অনেকে ঘাটাঘাটি করতে পারেন, এগুলো আসলে ইমরান ভাই চান নাই, যার কারণে অনেক কিছু গোপন করেই এই বিষয়গুলো বলা হয়েছে বা ঘটনাটা আমরা শেয়ার করলাম আর কি। আর তারা তো চলে যখন গিয়েছে তারা অনুমতি দিয়েছে যে এখন আপনি এই বিষয়গুলো বলতে পারেন। তারপরও ইমরান ভাই সবাইকে এই বিষয়টা বলেন নাই, হাতে গোনা অল্প কিছু মানুষকে ইমরান ভাই বিষয়টা বলেছিলেন আর এই ঘটনাটা শেয়ার করার অনুমতিও দিয়েছিলেন। ঘটনাটা মূলত বেশ বড় আকারেই আমাদেরকে পাঠিয়েছিলেন মেহেদী ভাই, আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, এই যে এই ঘটনাটা, এই ঘটনাটা যার সাথে ঘটেছে ইমরান ভাই, উনি বর্তমানে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সৌদি আরবে রয়েছেন বলে জানিয়েছেন মেহেদী ভাই। আর এই যে হানিফ এবং আব্দুর রহমান, এই দুজনের সাথে পরবর্তীতে ইমরান ভাইয়ের আরও ভাবে দেখা হয়নি, তারা তাদের মতো করে চলে গেছেন। ইমরান ভাইও পুরোটা সময় গোপনীয়তা বজায় রেখেছেন, কাউকে বলেন নাই, এটা শুধু ইমরান ভাই জানতেন আর ওই মাদ্রাসার যিনি অধ্যক্ষ উনি জানতেন, এছাড়া কেউ জানতেন না। তো যথেষ্ট আমানতদারিতা উনি করেছেন, ইমরান ভাইয়ের কথা বলছি, যে উনি এই কথাটা নিজের মধ্যেই রেখেছেন, কাউকে বলেন নাই। প্রিয় লিসেনার্স, কথাও কিন্তু আমানত, শুধু ধন সম্পত্তি আমানত না, মানুষের কথা রক্ষা করাটাও আমানতের একটি অংশ। এই জিনিসগুলো অনেক সময় আমরা করি না, অনেকের গোপন কথা আমরা নিজেদের মধ্যে রাখতে পারি না, আমরা অন্য জায়গায় বলে ফেলি, যার কারণে ওই ব্যক্তির ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আমানতের খেয়ানত করলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান যারা ঘটনা পাঠিয়েছেন, যারা ঘটনা পাঠিয়ে আপনাদের হর ওয়ার্ল্ডের প্রতিটা এপিসোডকে সমৃদ্ধ করছেন, তাদের জন্য জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আপনাদের ওয়ার্ল্ডের কালকের ফ্রাইডে স্পেশাল এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।